exclusively on FusionBD.com.
ABC Radio 89.2 FM শুরু হয়ে গেছে কুয়াশা এক্স ফাইলস এবং সঙ্গে আছি আজকে রয়েছে দুটো গল্প। প্রথমে রয়েছে এক্স ফাইলস এর একটি সত্যি ঘটনা যেটি শোনাবে সেতু, তারপর রয়েছে কুয়াশার মূল কাহিনী। একটা ভ্রূণ থেকে একটা শিশু, পৃথিবীর মানুষগুলোর উপর একটা অদৃশ্য সম্পর্ক নিয়ে তারা পৃথিবীতে জন্ম নেয়, আর সেই সম্পর্কটা হলো বিশ্বাসের সম্পর্ক। সে পৃথিবীতে আসে, ধীরে ধীরে বড় হয়, জীবনটাকে শিখে, বাঁচতে শিখে এবং একসময় বাঁচাতেও শিখে। তার পৃথিবীতে আসা থেকে এই বড় হওয়ার পেছনে তার আশেপাশের প্রত্যেকটা মানুষ জড়িত থাকে, প্রত্যেকেই কিছু না কিছু ভূমিকা থাকে তার জীবনে। কিন্তু সে জানে না এই মানুষদের মাঝে মানুষের মুখোশ ধরে কিছু হিংস্র হয় না, তার হিংস্র চোখ আর তাদের লোলুপ জীব নিয়ে তাকিয়ে আছে তার দিকে। তার নিষ্পাপ চাহনি দেখেও তার হিংস্রতা এতটুকুও কমে না। একটা মানুষ যখন পশু হয়ে ওঠে তখন পশুত্বকেও ছাড়িয়ে যায়। কিন্তু কেন? প্রত্যেকটা জীবনেরই তো বাঁচার অধিকার আছে, তবে মানুষ হয়ে কেন আরেকটা মানুষের বাঁচার অধিকার কেড়ে নেয় মানুষ? একটা নিষ্পাপ শিশুর কি শত্রুতা থাকতে পারে কারোর সাথে? আজ কুয়াশার এক্স ফাইলসে আমরা এমন একটি শিশুর কথা জানব যার জীবন নামের পথ চলা কেবল শুরুই হয়েছিল মাত্র, কিন্তু তখনই কোন এক হিংস্র জানোয়ারের থাবায় চিরদিনের জন্য থেমে যায় তার পথ চলা। আসুন তাহলে আজকে কুয়াশার এক্স ফাইলসে যে কাহিনীটা শুনবো তার নাম হচ্ছে বয় ইন দ্য বক্স, আর গল্পটা শোনাবে সেতু, আর সঙ্গে রয়েছে শারমিন। ফিরে আসবো গল্পের পর।
সাল 1957, সেই বছরের ফেব্রুয়ারি মাস, তারিখটা ছিল 25। ফক্স চেস ফিলাডেলফিয়ার সাসকুইহানা রোড নামক জায়গা, একটি রৌদ্রোজ্জ্বল দিন ছিল সেদিন। একেবারে শহর বলতে আমরা যা বুঝি এই জায়গাটা তেমন ছিল না। জায়গাটা একটা গ্রামাঞ্চলের মধ্যেই পড়ে, খুব আধুনিক কোনো শহর নয়, তবে সেখানকার মানুষের জীবন ছিল কর্মব্যস্ত, সবাই প্রতিদিনের মতোই ব্যস্ততম দিন কাটাচ্ছিল। সাসকুইহানা রোড দিয়েও প্রতিদিনের মতো স্বাভাবিকভাবে গাড়ি ঘোড়া চলছিল, মানুষের পদচারণও ছিল, যার যার কর্মক্ষেত্রে ছুটে চলেছে সবাই। কিন্তু এসব মানুষ ভাবতেও পারেনি এমন ছোট্ট একটা শহরে কি হতে যাচ্ছে, এমন কিছু যা পরবর্তীতে পুরো আমেরিকায় এবং শুধু আমেরিকায় না পুরো পৃথিবীতে মানুষের বিস্ময়, উৎকণ্ঠা আর ভয়ের কারণ হয়ে দাঁড়াবে। অচিরেই সারা পৃথিবীর মানুষের কাছে এই শহর এক নামে পরিচিত হবে, তবে ভালো কিছুর জন্য নয়, একটা নিষ্পাপ শিশুর অনাকাঙ্ক্ষিত মৃত্যুর কারণ হিসেবে। ফক্স চেস ফিলাডেলফিয়া নামক জায়গায় যেখানে ঘটনাটা ঘটেছিল সেই জায়গাটি ছিল অবৈধ একটি জায়গা, সেখানে খুব একটা মানুষের আনাগোনা ছিল না, কারণ সেখানে সেই সময় মাস্কাট নামে একটি প্রাণীর বসবাস ছিল। তখন তাদের প্রজাতি প্রায় বিলীন হয়ে যাচ্ছিল, তাই সেই সময় সেই জায়গার সরকার ব্যবস্থা ওই প্রাণীদের ধরা নিষিদ্ধ করে দিয়েছিল, কেউ ধরলে তার জন্য শাস্তির ব্যবস্থা ছিল। কিন্তু সেই জায়গায় মাস্কাট ধরার ধাত পাতা ছিল। ঘটনার দিন অর্থাৎ 25 ফেব্রুয়ারি 1957 সালে সাসকিউহানা রোডে এক লোক তার ফাঁদে কোনো মাস্কাট আটকা পড়েছে কিনা তা চেক করতে যায়। ঠিক এমন সময় লোকটি সেখানে একটা কার্ডবোর্ডের বাক্স দেখতে পায়। আর একটু কাছে যেতেই সে শিউরে ওঠে। সেই ছোট্ট কার্ডবোর্ডের বাক্সটাতে একটা বাচ্চার লাশ ছিল। সে প্রচণ্ড ভয় পেয়ে যায়। কিন্তু যেহেতু সেখানে মাস্কাট ধরা নিষিদ্ধ ছিল এবং তারপরও সে সেখানে ভাগ পেতেছিল, তাই পুলিশের কাছে সে যায়নি এবং কোনো রিপোর্টও করেনি। সে লাশটাকে সেখানে ফেলেই পালিয়ে যায়। এর কিছুদিন পর একটি ছেলে তার খরগোশের পিছনে ছুটছিল। তার খরগোশটি সেই জায়গার দিকেই যাচ্ছিল যেখানে ফাঁক পাতা আছে। সে খরগোশের পেছনে ছুটতে ছুটতে সেই জায়গায় যায় এবং তার নাকে কিছুর গন্ধ আসে। সে ভালো করে দেখার জন্য আরেকটু ভেতরের দিকে যায় এবং বুঝতে পারে একটি ঝোপের আড়াল থেকে গন্ধ আসছে। ঝোপের দিকে এগিয়ে সে দেখল একটা কার্ডবোর্ডের বাক্স পড়ে আছে, এবং শুধু বাক্স নয়, সেই বাক্সের ভেতরে ছিল একটি বাচ্চার লাশ। সে কোনোভাবে নিজেকে সামলে যত দ্রুত সম্ভব পুলিশে রিপোর্ট করে এবং এই প্রথম কেসটি পুলিশের কাছে আসে। সেই সময়ের ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী লাশটি ছিল একটি বাচ্চা ছেলের। বাচ্চাটার বয়স ছিল 4 থেকে 6 বছরের মধ্যে। নির্দিষ্ট করে বলা যায়নি ঠিক কত বছর বয়স ছিল বাচ্চাটির। বাচ্চাটির ওজন ছিল 30 পাউন্ড, 3 ফিট 3 ইঞ্চি ছিল তার উচ্চতা। বাচ্চাটার গায়ে কোনো জামা কাপড় ছিল না, কিন্তু তার মৃতদেহটা একটা কম্বলে জড়ানো ছিল। আর অদ্ভুত করা বিষয় হচ্ছে, বাচ্চাটার মাথা চুলগুলো কিছুদিন আগে কাটা হয়েছে, কিছুদিন আগে বলতে মৃত্যুর কিছু সময় পরে, কারণ তার শরীরে তখনও কাটা কাটা চুল লেগেছিল। চুলগুলো খুব সজ্জিত ভাবে কাটা ছিল না, এবড়ো থেবড়ো ভাবে কাটা। দেখে বোঝা যায় কোনো পারদর্শী হাতের কাজ এটা নয়। বাচ্চাটির পেটে কোনো খাবার ছিল না এবং দেখে বোঝা যাচ্ছিল অনেকদিন পর্যন্ত না খাইয়ে রাখা হয়েছিল তাকে। তার গলা, পায়ের গোড়ালি, কটি সন্ধি এবং শরীরের আপত্তিকর জায়গায় ক্ষত দাগ ছিল, ছোট ছোট অনেক ক্ষত ছিল, এবং তার গালের নিচের অংশে এল শেপ ক্ষত দাগ ছিল। এবং আরও একটি অবাক করা বিষয় হলো, বাচ্চাটার শরীর মৃত্যুর পর ধোয়া হয়েছিল, কিন্তু কেন, কেউ কেন একটা বাচ্চাকে এভাবে খুন করে মৃত্যুর পর আবার তার মাথার চুল কাটবে এবং মৃতদেহ ধৌত করবে? আর তার শরীরের বিভিন্ন জায়গায় এসব ক্ষতই বা কিসের? গালের নিচে সেই এল শেপ ক্ষতর কারণই বা কি? তখনও কেউ কিছুই জানে না, শুধু একটা বেওয়ারি শিশুর লাশ যে হয়তো খুব নির্মমভাবে খুন হয়েছে, এছাড়া আর কিছুই জানা নেই কারোর। ফরেন্সিক ডাক্তারদের পরীক্ষা নিরীক্ষার পর যে পোস্টমর্টেম রিপোর্ট দেয় তাতে বাচ্চাটির মৃত্যুর কারণ বেরিয়ে আসে। তার মৃত্যু হয়েছিল ব্লান্ট ফোর্স ট্রমা নামে একটি আঘাতে। ব্লান্ট ফোর্স ট্রমা একটি কমপ্লিট মেডিকেল টার্ম, যার অর্থ কেউ যখন তার শরীরে প্রচণ্ড আঘাত পায়, যে আঘাত শরীরের ভেতরে অনেক গভীর ক্ষত সৃষ্টি করে। এই বাচ্চাটিরও মৃত্যু এমনই একটি আঘাতের কারণেই হয় এবং তাকে আঘাতটি করা হয় তার মাথায়। এই প্রচণ্ড আঘাতের ফলে তার মাথায় রক্তক্ষরণ হয় এবং সে মারা যায়। অর্থাৎ মৃত্যুর আগে তাকে প্রচণ্ড আঘাত করা হয় এবং প্রচণ্ড কষ্ট পেয়েই বাচ্চাটির মৃত্যু হয়, এবং এমন একটি মৃত্যু এটি যার কোথাও কোনো সাক্ষী নেই, কোনো প্রমাণও নেই। পুলিশ যথারীতি কোনো পরিচয়হীন লাশ পেলে যা করে ঠিক তাই করল, এবং তারা অপেক্ষা করতে থাকল অবশ্যই কেউ না কেউ আসবে। একদিন, দুই দিন, তিন দিন, এভাবে অনেক দিন চলে গেল, কিন্তু কেউ এই বাচ্চার খোঁজ নিতে কিংবা তার বিষয়ে কোনো তথ্য দিতেও আসলো না। তার ছবি সব জায়গায় ছড়িয়ে দেওয়া হলো। পুলিশ অনেকভাবেই চেষ্টা করে যাচ্ছিল কোথাও কোনো ক্লু পাওয়া যায় কিনা, কিন্তু কোথাও থেকে এই মামলার কোনো হদিশ পাওয়া যাচ্ছিল না। পুলিশ এই মামলার ইনভেস্টিগেশন শুরু করেছিল 26 ফেব্রুয়ারি 1957 সাল থেকে। পুলিশ প্রথমে মৃতদেহের আঙুলের ছাপ নিয়েছিল এবং তাৎক্ষণিক কিছু তদন্ত করেছিল, যেমন পোস্টমর্টেম। এছাড়া আসলে তাদের আর কিছু করারও ছিল না, কিন্তু তারা আশাবাদী ছিল যে কেউ না কেউ আসবে এই লাশের বিষয়ে কোনো তথ্য নিয়ে। কিন্তু তাদের হতাশ করে দিল যখন কেউ আর এই লাশের খোঁজ নিতে এলো না। কে এই লাশ ফেলে গেছে, লাশের সাথে এমন কিছু যা খুনিকে ধরতে সহায়তা করবে, এমন কিচ্ছু ছিল না। কোনো প্রকার সাক্ষী, কোনো প্রকার প্রমাণ ছাড়া পুলিশ কোনো দিকেই এগোতে পারছিল না। ফলে এই মামলা ধীরে ধীরে পুলিশের কাছে সবচেয়ে বিস্ময়কর এবং সিরিয়াস কেসগুলোর একটা হয়ে উঠেছিল। একটা বাচ্চাকে এভাবে খুন করা হলো এবং তার পরিবারের মানুষেরাও তার কোনো খোঁজ নিচ্ছে না, এটা একটা বিস্ময়কর ব্যাপার। ফিলাডেলফিয়া এবং ডেলাওয়্যার ভ্যালিতে মামলাটি ব্যাপক গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করেছিল। মানুষ জানার জন্য উৎসুক হয়েছিল যে কেন একটা বাচ্চা ছেলেকে কেউ এভাবে খুন করবে এবং পরবর্তীতে তার লাশের খোঁজ নেওয়ার জন্য কেউ কেন থাকবে না, না তার পরিবার আর না তার পরিচিত কেউ, যেন এই বাচ্চাকে কেউই চেনে না। তাহলে কে এই বাচ্চা ছেলে, কি তার পরিচয়, কোথা থেকেই বা এসেছে সে, কে ফেলে গেছে তার লাশ, আর এতটুকু একটা বাচ্চার সাথে কি বা শত্রুতা থাকতে পারে কারোর? সবার মনে এসব প্রশ্ন ঝড় তুলতে থাকে। দি ফিলাডেলফিয়া ইনকোয়ারার এই ছেলেটি শনাক্তকরণের জন্য 4 লাখটি প্রচারপত্র প্রচার করে এবং সমস্ত জায়গায় সেটা ছড়িয়ে দেয়। সারা এলাকা তার প্রচারপত্রে ভেসে যাচ্ছিল, এমনকি তার পরিচয় শনাক্তকরণের জন্য ফিলাডেলফিয়ার সমস্ত জায়গায় গ্যাস বিলের সাথে এই প্রচারপত্রটি প্রচার করা হয়, যাতে প্রত্যেকটি মানুষের চোখে পড়ে এবং কারো কাছে যদি কোনো ক্লু থাকে সে যেন তৎক্ষণাৎ পুলিশকে জানিয়ে দেয়। কিন্তু কোথাও থেকে কোনো ধরনের ক্লু আসছিল না। মামলাটি দিন দিন আরো জোরদার হচ্ছিল এবং 270টি পুলিশ একাডেমি তন্ন তন্ন করে খুঁজছিল এই মামলা সুরাহা। এত কিছু তল্লাশির পর পুলিশ বাচ্চাদের একটি নীল কর্ডরয় ক্যাপ খুঁজে পায়, তার সাথে বাচ্চাদের পরনের একটা ওড়না জাতীয় কিছু এবং একটা বাচ্চাদের রুমাল খুঁজে পায়, এবং বাচ্চাটিকে যে বক্স থেকে পাওয়া যায় জেসি পেনি নামে একটি দোকান থেকে সেই বাক্সটি কেনা হয়েছিল। এই প্রথম তারা ইনভেস্টিগেশনের জন্য কোনো ক্লু পেল। কিন্তু এসব দিয়েও তারা খুব একটা এগোতে পারল না। এরপর তারা আর কোনো হদিস না পেয়ে বাচ্চাটির লাশটিকে জামা কাপড় পরিয়ে বসানো অবস্থায় একটি ছবি তুললেন, যেখানে বাচ্চাটিকে জীবিত মনে হচ্ছে। তারা ভাবেন হয়তো তাকে জীবিত দেখলে কেউ কোনো খোঁজ নিতে আসবে অথবা কেউ কোনো তথ্য নিয়ে এগিয়ে আসবে। কিন্তু এবারও পুলিশ ব্যর্থ হলো এবং কেউ কোনো ক্লু নিয়ে আসলো না। এত কিছুর পর, এত গণমাধ্যম, এত প্রচারপত্র, এত চেষ্টার পরও পুলিশ ব্যর্থ হলো এই লাশের কোনো হদিস বের করতে। লাশটি ব্যবহারিক ঘোষণা দেওয়া হলো। এরপর এই বাচ্চাটিকে বয় ইন দ্য বক্স, আমেরিকাস আননোন চাইল্ড এসব নাম দেন এবং প্রায় 60 বছর ধরে এই মামলাটি চলছে যার সমাধান আজও হয়নি। আজও খুঁজে পাওয়া যায়নি কে ছিল এই শিশু এবং কেই বা খুন করেছিল তাকে। 2016 সালের 21 মার্চ ন্যাশনাল সেন্টার ফর মিসিং অ্যান্ড এক্সপ্লোইটেড চিলড্রেন বাচ্চাটির মুখের একটি অবয়ব প্রকাশ করে। ধারণা করা হয় বাচ্চাটি দেখতে ঠিক এমন ছিল। তারা এটি তাদের ডাটাবেজের অন্তর্ভুক্ত করেও রাখেন। এই মামলার ইনভেস্টিগেশনের ফলে যেসব তথ্য এবং এভিডেন্স সামনে এসেছিল তার সবই প্রায় ডিসমিস করা হয়েছিল এবং সেগুলো থেকে যে খুব বেশি হেল্পফুল কিছু পাওয়া গিয়েছিল বিষয়টা তেমনও নয়। তবে তদন্তরত অবস্থায় দুটি খুব চাঞ্চল্যকর বিষয় সামনে আসে যেগুলো খুব নিখুঁতভাবে খুঁটিয়ে দেখা হয়। রেনিংটন ব্রিস্টো নামে একজন লোক, তিনি মেডিকেল পরীক্ষক অফিসের একজন কর্মচারী ছিলেন। তিনি তার মৃত্যুর আগ পর্যন্ত অর্থাৎ 1993 সাল পর্যন্ত অর্থাৎ প্রায় 36 বছর এই মামলাটি নিয়ে কাজ করে গেছেন। তিনি 1960 সালে অর্থাৎ দি বয় ইন দ্য বক্স মামলার 3 বছর পর নিউ জার্সির একজন মহিলা সাইকিকের সাথে যোগাযোগ করেন যে তাকে ফস্টার হোমের কথা বলেন। ফস্টার হোম ছিল সেই বাড়ি যা সেই শিশুর মৃতদেহ যেখান থেকে পাওয়া যায় সেখান থেকে মাত্র 1.5 মাইল দূরে ছিল। কিছুদিন পর সেই বাড়িটা বিক্রি করা হবে বলে জানতে পারে বৃস্ত এবং সে সেই বাড়িটা দেখতে গেল। সবচেয়ে অবাক করা বিষয় হল সে যখন এই বাড়িটা দেখতে গেল ঠিক সেই রকম একটা বাক্স সে আবিষ্কার করল যেমন বাক্সের ভেতর সেই বাচ্চাটার লাশ ছিল। শুধু তাই নয়, সে সেখানে কিছু কম্বল ঝোলানো দেখতে পায় যে কম্বলগুলো ঠিক তেমন ছিল যেমন কম্বলে করে সেই বাচ্চার লাশটা পেঁচানো ছিল। বৃস্ত এসব দেখার পর ঠিক ধারণা করে, না ঠিক ধারণা নয়, তিনি এক প্রকার বিশ্বাসী করেন সেই দেওয়ারিশ বাচ্চার লাশটির সাথে নিশ্চয়ই এই বাড়ির কোনো সম্পর্ক আছে। আরও কিছু ইনভেস্টিগেশন করার পর তিনি আবিষ্কার করেন ফস্টার হাউসের বাড়ির মালিক যিনি ছিলেন তার একটি সৎ মেয়ে ছিল এবং কোনো না কোনোভাবে এই শিশুর খুনের সাথে সেই সৎ মেয়ে জড়িত আছে। এই শিশুটি খুব সম্ভবত সেই সৎ মেয়ের অবৈধ সন্তান ছিল, কারণ সেই মেয়ে ছিল অবিবাহিত এবং ওই বাড়ির মালিক কোনোভাবেই চাননি তার সৎ মেয়ে একজন অবিবাহিত মা এই কথাটি প্রকাশ পাক। তাই তারা সন্তানটিকে খুন করে বলেই ধারণা করে বৃস্ত। এটি ছিল এই মামলার একটি চাঞ্চল্যকর তথ্য এবং পরবর্তীতে বৃস্তর এই তথ্য নিয়েও অনেক ইনভেস্টিগেশন করা হয়, তবে প্রতিবারের মতোই কোনো সাক্ষী কিংবা প্রমাণ পাওয়া যায় না এবং শুধু ধারণার উপর নির্ভর করে পুলিশ কাউকে গ্রেপ্তারও করতে পারেনি। এইবারও প্রায় কাছাকাছি যাওয়ার পরও পুলিশকে ব্যর্থ হয়ে ফিরতে হয়েছে। এরও অনেক বছর পর 1998 সালে ফিলাডেলফিয়া পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা টম আগস্টিন, যিনি এই মামলার ইনচার্জ ছিলেন এবং যিনি ফ্রিডক সোসাইটি নামে একটি সংগঠন যা অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যদের জন্য একটি সংগঠন ছিল সেই সংগঠনের সদস্য ছিলেন, তিনি একটি ইন্টারভিউ করেন সেই ফস্টার হাউসের মালিক এবং তার সেই মেয়ের, যে মেয়েকে এই পুলিশ অফিসার বিয়েও করেছিলেন। সেই ইন্টারভিউতে তারা স্পষ্ট বলে দেন এই খুন কিংবা এই লাশের সাথে তাদের কোনো প্রকার কোনো সম্পর্ক নেই এবং ছিল না, তারা এই বাচ্চাটাকে কখনো দেখেনি এবং চেনেও না। এরপর ফস্টার হাউস তদন্তটি ক্লোজ করে দেওয়া হয়। ক্লোজ করার আগে সেই মেয়েটির ডিএনএ পরীক্ষা করা হয় এবং ডিএনএ পরীক্ষার রিপোর্ট অনুযায়ী প্রমাণিত হয় সেই মেয়ে এই শিশুটির মা নয়। এই শিশুটির ডিএনএর সাথে তার ডিএনএ ম্যাচ করে না। এরপর আর ফস্টার হাউসকে এই মামলাটির সাথে জড়ানো হয় না। মামলাটির তখন অনেক বছর অতিবাহিত হয়ে গেছে। এই সময়ের মধ্যে অনেক ক্লুও পাওয়া গেছে। বাচ্চাটির ক্যাপ, রুমাল ইত্যাদি থেকে শুরু করে তার লাশ যে বক্সে করে ফেলে দেওয়া হয়েছিল সেই বক্স, বিক্রি হওয়া দোকানের ঠিকানা এবং ফস্টার হাউস, যেখানে ঠিক এই একই রকম বাক্স এবং কম্বল দেখা যায়, এমন ছোট বড় অনেক ক্লু পাওয়া গেলেও কোনো ক্লু ধরেই বেশি দূর আগাতে পারেনি পুলিশ। একটা জায়গায় গিয়ে যেন প্রতিবারই থেমে যায় সব পথ, তার আগে এগোনোর মতো আর কোনো পথই খোলা থাকে না ইনভেস্টিগেটরদের। মানুষ প্রথম প্রথম যতটা উৎসুক ছিল ধীরে ধীরে তাও মিয়ে এসেছে। ধীরে ধীরে মানুষ ভুলে যেতে শুরু করেছে আমেরিকার আননোন চাইল্ড নামে এক সময়ের সবচেয়ে আলোচিত এই মামলাটিকে। পুলিশও লাশটিকে বেওয়ারিশ ঘোষণা করে ঠিকই, কিন্তু ভেতরে ভেতরে তাদের তদন্ত এবং বাচ্চাটির অন্তত পরিচয় উদ্ঘাটন করার চেষ্টা থেমে থাকেনি। 4 থেকে 6 বছর বয়সের একটি নিষ্পাপ শিশুর একটি মৃতদেহ একদিন এমন হঠাৎ কেউ ফেলে যাবে এবং বছরের পর বছর সেই বাচ্চাটার খোঁজ নিতেও কেউ আসবে না। খুনিকে ধরা তো দূরের কথা, অন্তত বাচ্চাটার পরিচয় তো জানা প্রয়োজন। কোনো মানুষ এতটা হিংস্র কিভাবে হতে পারল যে একটা ছোট বাচ্চাকে এভাবে খুন করে তাও আবার এতটা কষ্ট দিয়ে মারার পর ফেলে চলে গেল? পুলিশ তাদের কাজ চালিয়ে যাচ্ছে। আমি আগেই বলেছি ছোটখাটো অনেক ক্লু, যার মধ্যে 2টা এমন ক্লু ছিল যে দুটো নিয়ে পুলিশ সবচেয়ে বেশি ঘাটাঘাটি করেছিল। তার একটি আমরা কিছুক্ষণ আগেই জেনেছি, ফস্টার হাউস নামে একটি বাড়ি যেখানে এমন অনেক কিছুই পাওয়া যায় যা সেই বাচ্চাটির খুনের সাথে মিলে যায়। কিন্তু পরবর্তীতে ডিএনএর মাধ্যমে দেখা যায় সেই বাড়ির সাথে এই খুনের কোনো সম্পর্ক নেই। এখন আমরা সেই দ্বিতীয় বিষয়টা জানব যা এই মামলার সাথে সম্পর্কিত, এবং এটি নিয়েও পুলিশ বেশ কিছুটা ইনভেস্টিগেশন করেছিল। 2002 সাল, মামলার প্রায় 45 বছর পর পুলিশ একজন মহিলাকে আবিষ্কার করেন। তার নাম ছিল এম। শুনতে একটু অদ্ভুতই বটে, এই এম নামের মহিলা ছিল মানসিকভাবে অসুস্থ। সেই মহিলা নিজে এসে সেই বাচ্চা সম্পর্কে কিছু তথ্য দেয়। পুলিশের সন্দেহ হয়। পরবর্তীতে পুলিশ যখন ইনভেস্টিগেশনের জন্য ওই এম নামক মহিলার বাড়িতে যায় এবং তার পাড়া প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করে, তারা সবাই অস্বীকার করে যে এই বাড়িতে এইখানে একটি বাচ্চাও থাকত না। তারা বলে এম এর কথা সম্পূর্ণ ভিত্তিহীন। এম পুলিশের কাছে তার নিজের মাকে গালাগালি দিয়ে বলে তার মা একটি অনাথ বাচ্চাকে নিয়ে বাড়িতে আসে, এক প্রকার দত্তক নিয়ে। ঠিক দত্তক নয়, তিনি বলেন বাচ্চাটাকে তার মা কিনে নিয়ে আসে। বাচ্চাটার নাম ছিল জোনাথন। 1954 সালে এম এর মা এই বাচ্চাটিকে তার জন্মদাতা পিতামাতার কাছ থেকে টাকার বিনিময়ে কিনে নিয়ে আসে এবং বাচ্চাটিকে আনার প্রায় 2 থেকে 2.5 বছর পর্যন্ত তাকে প্রচুর শারীরিক যৌন নির্যাতন করা হয় এবং পরবর্তীতে বাচ্চাটিকে সেই এম এর মা প্রচন্ড রাগে মেঝেতে আছাড় মারতে থাকে এবং বাচ্চাটি বাথটাবে বমি করতে থাকে। এক সময় বাচ্চাটি মারা যায়। এইভাবেই বাচ্চাটিকে খুন করা হয়। এরপর এম এর মা বাচ্চাটির মাথার চুল কাটে এবং একটি কম্বলে জড়িয়ে সেই বক্সে করে ফেলে আসে ফক্স চেজে। এম আরও বলে যে বাচ্চাটিকে ঘুম করার সময় তিনি তার মায়ের সাথেই ছিলেন। বাচ্চাটির মৃতদেহটিকে প্রথম যখন বক্সে করে গাড়ি থেকে নামাচ্ছিল তখন সেখান দিয়ে একটি লোক মোটরসাইকেলে করে যাচ্ছিল এবং তিনি এসে বাক্সটিকে নামাতে সাহায্য করতে চান, কিন্তু তিনি ও তার মা তাদের গাড়ির লাইসেন্স কার্ডটি খুব কৌশলে ঢেকে দাঁড়ান এবং সেই লোকটিকে সরাসরি নিষেধ করে দেন এবং বলেন আমরা নিজেরাই পারব। লোকটি সেখান থেকে চলে যায়, কিন্তু এইবারও পুলিশ শুধু এম এর এই বক্তব্য ছাড়া আর কোনো সাক্ষী কিংবা প্রমাণ পেল না। এবং যেহেতু এম মানসিকভাবে অসুস্থ ছিল এবং নিজের মায়ের সম্পর্কে এভাবে বলছিল, তাই তার কথা ধরে খুব বেশি দূর এগোনো গেল না। এছাড়া এম এর পাড়া প্রতিবেশীরাও বলেছিল সেখানে কোনো বাচ্চা ছেলে থাকত না এবং এম এর এসব কথা ভিত্তিহীন। অতএব এম ইনভেস্টিগেশনও এখানেই থেমে যায় এবং সেই শিশুটি একটি রহস্যই থেকে যায়। আনসলভড এই মার্ডার কেসের ব্যাপারে পরবর্তীতে আরও কিছু থিওরি দাঁড় করানো হয়। যেমন ফরেন্সিক ডাক্তার ফ্র্যাঙ্ক বেন্ডার তথ্য দেন যে বাচ্চাটির লালন পালন এবং বেড়ে ওঠা খুব সম্ভব একটি ছেলে বাচ্চা নয়, বরং একটি মেয়ে বাচ্চার মতো করেই হয়েছিল। তিনি মনে করেন বাচ্চাটির মৃত্যুর পর তার চুল কাটা হয়, কারণ তার চুল এবং ভ্রু ছিল মেয়েদের মতো করে কাটা। এবং পরবর্তীতে লাশের যে স্কেচ করা হয় তাতে বাচ্চাটির চুল লম্বা করেই আঁকা হয়। বয় ইন দ্য বক্স নামক কেসের 59 বছর পর 2016 সালে লস অ্যাঞ্জেলসের একজন লেখক, যার নাম জিম হোফম্যান, এবং নিউ ইয়র্কের লুইস রোমানো নামের একজন লেখক বলেন তারা মেমফিস থেকে একটি সম্ভাব্য পরিচয় বের করেছেন সেই বাচ্চাটির। তারা পুলিশকে অনুরোধ করেন এই পরিবার দুটির ডিএনএ পরীক্ষা করাতে এবং সেই বাচ্চাটির সাথে মিলিয়ে দেখতে। এই তথ্যগুলো তারা পেয়েছিল মূলত ফিলাডেলফিয়ার কিছু মানুষের কাছ থেকেই। পরবর্তীতে ফিলাডেলফিয়ার পুলিশ ডিএনএ পরীক্ষা এবং আরও যাবতীয় তদন্তের পরে সিদ্ধান্তে পৌঁছায় যে মেমফিসের সাথে সেই বাচ্চার খুনের কোনো সম্পর্ক নেই। একটি গাঢ় রহস্য শুধু রহস্যই থেকে গেল, তার আর কোনোদিন কোনো সমাধান হল না, কোনোদিন হয়তো হবেও না। সেই বাচ্চাটার নাম পর্যন্ত জানা গেল না। কে ছিল এই নিষ্পাপ শিশুটি, কি হয়েছিল তার সাথে, কেন এই বয়সেই প্রাণ দিতে হয়েছিল তার, প্রশ্নগুলো শুধু প্রশ্নই থেকে যায়। আজও কোথাও এসব প্রশ্নের কোনো উত্তর পাওয়া যায়নি। হয়তো নিজের পরিবারের মানুষ, হয়তো আপন কেউ, হয়তো খুব নিজের কোনো মানুষের হাতেই খুন হয়েছিল শিশুটি। শিশুটি হয়তো আর কোনোদিন ফেরত আসবে না, তবে আমাদের প্রত্যাশা থাকবে তার নামের পাশ থেকে এই আমেরিকাস আননোন চাইল্ড একটা যেন সারা জীবনের জন্য উঠে যায়। ওই খুনিকে যদি কোনোদিন পাওয়া যায়, এই নির্মমতার জন্য কোনোভাবে কোনো আইনেই যেন তাকে ছাড় দেওয়া না হয়।
এতক্ষণ ধরে কুয়াশা এক্সপ্রাইজের আজকের কেস স্টোরি যেটা শুনে তার নাম ছিল বয় ইন দ্য বক্স, আর সেটা শোনালো সে। আর এখন সময় হয়ে গেছে আমাদের কুয়াশার মূল গল্পে যাওয়ার। আসুন তাহলে আজকের গল্পের প্রথম পর্ব শুনি, তারপরে ফিরে আসি। আজকের গল্পটি আপনাদের জন্য লিখেছেন আনিকা চৌধুরী প্রিয়ঙ্কি। আপনি শুনছেন কুয়াশা এবিসি রেডিও 89.2 FM, সঙ্গে রয়েছে শর্মি। মানুষের শরীরের মৃত্যু হয়, কিন্তু আত্মা, আত্মার মৃত্যু হয় না। তারা শুধু শরীর বদলায়, এক শরীর থেকে আরেক শরীর, কখনো বৃদ্ধ থেকে শিশুতে, কখনো তরুণ থেকে শিশুতে, কখনো বা শিশু থেকে শিশুতে। মানুষের শরীরের মৃত্যু কখন হবে তা কেউ জানে না, মৃত্যুর পর কোথায় যাবে, কি হবে তাও জানে না। এক অনিশ্চয়তাপূর্ণ জীবন নিয়ে মানুষ এগিয়ে যায় অনিশ্চয়তার দিকে, কিন্তু আত্মা জানে তার পরিণাম। সে জানে তার মৃত্যু নেই, কোনো এক শরীর অপেক্ষা করছে তার জন্য, কিন্তু ঠিক কোন শরীর তা সে জানে না, তা ঠিক করার অধিকার তার নেই। কিন্তু যখন কোনো আত্মা তার অধিকার অনধিকারের দেয়াল ভেঙে দিয়ে নিজেই ঠিক করে নেয় কোনো শরীর, তখনই মানুষ পরিচিত হয় অশরীরের সাথে, যে অশরীরই ধোয়াশা আর কুয়াশাচ্ছন্ন। তার অস্তিত্ব কেবল শিহরণ করা অনুভূতি জাগাতে পারে, কখনো কখনো এর চেয়েও বেশি, অনেক বেশি কিছু করতে পারে যা মানুষ ভাবতেও পারে না। আজকের গল্পের অক্ষর বৃক্ষে বেড়ে ওঠা মেয়েটার নামের সাথে তার চলন বলন একেবারেই খাপে খাপে মিলে যায়। ওর নামটা রেখেছিল ওর দাদাভাই, যদিও দাদাভাই ভবিষ্যৎ দেখতে পায় না, কিন্তু ফরিনের ব্যাপারে যেন ভবিষ্যৎ দেখেই নামটা রেখেছিল। ফরিনের মধ্যে তিরিং বিরিং করাতে একেবারেই বিরাম নেই তার। স্ত্রীর কথাটার সাথে যেন আজন্ম শত্রুতা চঞ্চলতার সাথে দোস্তি নিয়ে জন্মেছিল সে। বয়স 20, বাইরে থেকে পড়াশোনা করে ফিরেছে কিছুদিন হল, এখানে এসে ভার্সিটিতে ভর্তি হয়েছে বাকি পড়াশোনা শেষ করতে। অবশ্য ওখানেই পুরোটা করতে চেয়েছিল, কিন্তু বাবা হঠাৎ মারা যাওয়াতে মা একদম একা হয়ে যায়, তাই তাকে দ্রুত ফিরে আসতে হলো। ফেরার কিছুদিন পরেই ছোটবেলার বন্ধু সাফওয়ানের সাথে আকস্মিক দেখা হয়েছে শপিং মলে। সাফওয়ান তাকে না চিনলেও সে ঠিক চিনে ফেলেছে। আর এই মুহূর্তে ফরিন তার মোটা ফ্রেমের চশমা ভেদ করে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে আছে সাফওয়ানের দিকে। সাফওয়ান
জি, আমাকে বলছেন?
ওরে, কেউ আমাকে ধর, আমি তো অজ্ঞান হয়ে যাচ্ছি। তুই এত ভদ্রগুলি কেমনে? আর একটু ভদ্র হয়ে বল, বল না, আই এম এনজয়িং।
আপনি কি ফাজলামো শুরু করেছেন?
আরে বাপরে, তুই পার্সোনালিটি গজাইছে তোর। আমার মতো একটা অ্যাট্রেসিভ মেয়েকে ছেড়ে দিচ্ছিস? আই জাস্ট লাভ ইউ।
এখন কিন্তু আপনি অতিরিক্ত করছেন, চিনি না জানি না গায়ে পড়ে এসে উল্টাপাল্টা কথা বলছেন, কে আপনি?
তুই সত্যি চিনিস নাই?
না, আমার কি আপনাকে চেনার কথা? কি বললেন আপনি? ডাম্বু মানে তুই ফরিং? মানে ডুম্বু তুই?
হ্যাঁ, কেমন বোকা বানালাম বল।
তুই তুই কবে ফিরেছিস? আর কোনো খোঁজ খবর নাই, তোকে যে কত খুঁজেছি কোনোভাবে কোথাও পাইনি। আর তুই এত বড় হয়ে গেছিস, একেবারে চেঞ্জ হয়ে গেছিস, আমি তো চিনতেই পারিনি।
চেঞ্জ হয়েছি কিন্তু তোর মতো ভুলে যাইনি।
আমি ভুলে যাব তোকে? তুই ভাবলি কি করে? তুই নিজে আয়নার সামনে দাঁড়িয়ে দেখ, চেনা যায় তোকে? আগে সেই নাকবোচা ছিচকা দুনে ডুম্বুর সাথে মিল আছে কোনো? তাহলে আমি চিনবো কি করে?
থাক, হয়েছে। তুই এত ভদ্র হলি কিভাবে বলতো? প্রেম প্রেম করিস নাকি?
আমার মতো ডাম্বুর সাথে প্রেম করবে কে?
তাও ঠিক।
কি বললি?
জাস্ট গিয়ে দেই, চল বাসায়। চল
বাসায়? হ্যাঁ চল চল, আন্টির সাথেও তো অনেকদিন দেখা হয় না, চল চল চল।
ছোটবেলার বন্ধুদের সাথে অনেকদিন পর দেখা হয়ে ফোনিং একেবারে আনন্দে আত্মহারা। সাফওয়ানের তো আনন্দে সীমাই নেই। সাফওয়ান অনেক খোঁজাখুঁজি করেছে তাকে, কিন্তু পায়নি। সেই ছোটবেলার স্মৃতিগুলো সময়ের সাথে সাথে সাফওয়ানের মনে গেঁথে গেছে গাঢ়ভাবে। সেই ছোটবেলার ডুম্বুর সাথে সেসব খুনসুটি যে কখন ভালো লাগা আর ভালো লাগা থেকে ভালোবাসায় পরিণত হয়েছে সাফওয়ান নিজেও জানে না। আর অনেকদিন পর ওকে দেখে নিজের মনের কথাগুলো যেন আকার হয়ে ভেসে উঠেছে সাফওয়ানের সামনে। তবে এসবের কিছু ফরিনকে বলেনি সে, দেখাই তো হলো মাত্র, ধীরে ধীরে বলবে হয়তো। আপাতত ফরিন তার সাথে সাথে আছে, এতেই সে খুশি। আর ফরিনও হয়তো মনে মনে ভালোবাসে সাফওয়ানকে, কিন্তু সেও কিছু বলতে চায় না। ফরিনদের বাসায় এখন প্রায় আসে সাফওয়ান। ফরিনের মাও সাফওয়ানকে বেশ পছন্দ করে। তেমনি একদিন দুপুরের দিকে সাফওয়ান গেল ফরিনের বাসায়।
আচ্ছা সাফওয়ান, তুই এত কিছু রেখে সাংবাদিক হতে গেলি কেন?
আরে আমিও ভাবিনি যে জীবন এমন কিছু করব, কিভাবে কিভাবে যেন হয়ে গেল।
সাংবাদিক হওয়া তো আমার সুবিধাই হলো।
কি কি বললি?
কই, কিছু বলে নাই তো?
না না না, কি বলতেছিলি বল।
কই রে তোরা, আয় খেতে আয়। আসছি মা।
আরে ফরিন শোন, না বললে কিন্তু আমি খেতে যাব না।
তাহলে না খেয়ে থাক।
ওকে খাবো না। যা
ডাম্বু, তুই খাবি না?
না।
ঠিক তো ডাম্বু,
কথা বলিস না আমার সাথে।
আচ্ছা ঠিক আছে, আগে খেয়ে আসি তারপর বলছি।
প্রমিস?
প্রমিস, এখন চল।
সাফওয়ান, তোমার সাংবাদিকতা কেমন চলে?
হ্যাঁ আন্টি ভালো। আজ একটা নতুন কেস আসলো, একটু পরে যাব।
এইসব কাজ তো রিস্কি বাবা, একটু খেয়াল রেখো।
না আন্টি সমস্যা নেই, আর লাইফে একটু আধটুকু তো রিস্ক নেওয়াই লাগে।
বয়সটাই তো এমন বাবা, এই বয়সে রক্ত গরম থাকে, সেই জন্যই বলছি সাবধানে চলো। এখন বড় হয়েছো, নিজেদের ভালো নিজেরাই বোঝো।
জি আন্টি, আমি সাবধানে চলবো, সমস্যা নেই।
সমস্যা আরো থাকবে না যদি আমি তোর সাথে থাকি।
মানে?
মানে আমি তোর সাথে সাথে যাবো, তোর ওসবে যাওয়ার কোনো দরকার নেই। খবরদার সাফওয়ান, ও যতই বায়না করুক ওসবে নিয়ে যেও না।
মেয়েটা ছাড়া আর কেউ নেই আমার, ওর কিছু একটা হয়ে গেলে।
আহা, আপনি আন্টি একদম টেনশন করবেন না, ও যতই বলুক আমি নিলে না।
সাফওয়ানের পড়াশোনা এখনো শেষ হয়নি, পড়াশোনার পাশাপাশি সে সাংবাদিকতাও করছে। মূলত সাংবাদিকতা শুরু করেছে শখ থেকেই, হঠাৎ মাথায় চাপলো সাংবাদিকতা করতে, ব্যাস শুরু করে দিল। অবশ্য সাফওয়ানের পরিবারের আর্থিক অবস্থা ভালো, ঢাকায় নিজেদের বাড়ি আছে কয়েকটা। ওর বাবা মা ওকে মানাই করেছিল এসব করতে, শত হলো একটাই ছিল। মা বাবার একেবারে চোখের মনি, তাই সাফওয়ানের জেদের সাথে টিকে থাকতে পারেনি তারা। শেষ পর্যন্ত সে সাংবাদিকতায় যোগ দিয়েই দিল। তবে তার সাংবাদিকতা নিয়ে ফরিন কেন এত খুশি হচ্ছে সেটাই ভেবে পাচ্ছে না সাফওয়ান। খাওয়া দাওয়া শেষ করে সাফওয়ান জেঁকে বসলো ফরিং এর ধারে। তাকে জানতেই হবে ফরিং কি ভাবছে মনে মনে।
আচ্ছা খাওয়া দাওয়া শেষ, এবার বল কি বলবি।
বলছি শোন, কাল থেকে যখনই তুই কোনো মার্ডার কিংবা ডেড বডি রিপোর্ট করতে যাবি আমাকে অবশ্যই সাথে নিবি।
আমার তো মাথা নষ্ট হয়েছে যে তোর সাথে নিয়ে যাবো, লাশ দেখছিস জীবনে, মাথা ঘুরে পড়ে থাকবি, তখন তোকে কে টানাটানি করবে?
তুই নিয়ে যাবি কিনা বল।
আচ্ছা, কিন্তু কেন সেটা বলবি তো?
দাঁড়া, তোকে কিছু জিনিস দেখাই।
এসব কি?
ভেতরে আরো আছে বল। দেখ দেখ,
এসবের মানে কি? এসব ছবি তুই পেলি কোথায়?
এই যে এই ছবিটা, এইটাতে যে বাচ্চাটা দেখছিস, এই বাচ্চাটাকে তার মা নিজে খুন করেছে বালিশ চাপা দিয়ে। লাশটা ফ্রিজের ভেতরে ঢুকিয়ে রেখেছে, দেখতে পাচ্ছিস না? লাশের চোখ কেমন সাদা হয়ে আছে।
হোলি ক্র্যাপ!
আরো আছে এই ছবিটা, কি যে কাহিনী করে তুলেছিলাম, পুলিশ কিছুতেই ঢুকতে দেবে না। শহরের অনেক বড় বিজনেসম্যান ছিল তো, সবাই খুব সিরিয়াস ছিল। শেষ পর্যন্ত না পেরে যে বাড়িটাতে খুন হয়েছে তার অপোজিটের বাসায় গিয়ে সেই বাসায় লোকজনদেরকে কনভিন্স করে তারপর তাদের বাসার জানালা দিয়ে ছবি তুলতে।
তুই ওখানে গিয়ে এসব করতি? মানে এসব ছবি তুই তুলছিস?
আরো আছে, এই যে দেখ টুকরো টুকরো দেখছিস, এখানে কিন্তু একটা মানুষ না, এখানে দুইটা মানুষ, কিন্তু মাথা একটা। কেন জানিস? কারণ আরেকটা মাথা খুঁজেই পাওয়া যায়নি। কি বিভৎস, দেখেছিস? ইস, ছবি তুলতে গিয়ে আমার গা গুলিয়ে উঠেছিল, কি বিচ্ছিরি গন্ধ।
তোকে এসব ছবি তুলতে দিয়েছে পুলিশ?
আরে না, এভাবে দেয় নাকি? ইনিয়ে বিনিয়ে কনভিন্স করে, কখনো চুরি করে, ওসব বাদ দে।
ছোটবেলায় গলায় ক্যামেরা নিয়ে ঘুরতি, ধৈর্যে ছবি তোলার শখ ছিল সেটা জানতাম, কিন্তু এত ভয়ঙ্কর শখ যে জাগবে তা জানতাম না। তবে একটা কথা আগেই বলে দিই, এটা বাংলাদেশ, এখানে সব চলবে না, এসব চিন্তা মাথায় আনবি না।
সেই জন্যই তো তোর সাথে যাব, আমি জানি এখানে এসব একা একা করলে ঝামেলায় পড়বো, তাই তুই আমাকে হেল্প করবি।
আমি জীবনেও না।
তুই যদি আমাকে হেল্প না করিস তাহলে আমি একা একাই যাবো, সেটা নিশ্চয়ই খুব ভালো হবে না?
ডুম্বু প্লিজ, এসব মাথা আনিস না, এমন কিছু করিস না। তোর যদি কিছু হয়
তাহলে বল, নিয়ে যাবি?
আচ্ছা ঠিক আছে, নিয়ে যাবো। হ্যাপি?
আই লাভ ইউ ডাম্বু।
মি টু।
কিছু বললে?
মানে না, কই কিছু বলিনি তো। আর যাই তাহলে, কাল দেখা হবে।
ওকে বাই।
হ্যালো।
আমি।
ও ডুম্বু বল, এটা আমার কার নাম্বার।
আরে বাদ দে কার নাম্বার, একটা দারুণ খবর আছে। আমি একটা বাড়ির খবর নিয়েছি, ওইটাতে নাকি ভূত জিলা বলে আসলে, আর ওইদিকে ওখানে সত্যি হর সব কাহিনী হয়। আমি রাস্তায় আছি, আমার বাসায় ফেলে এসেছি, তুই কি যাবি? ডাম্বো
মানে কি ফরি, তুই একা একা ওখানে যাচ্ছিস কেন? তোকে আমি নিষেধ করেছিলাম না, তোকে যেখানে যেখানে যাওয়া দরকার আমি নিয়ে যাব, তারপর তুই একা কেন গেলি?
জ্ঞান জানার সময় নাই, তাড়াতাড়ি বল তুই আসবি নাকি আমি একাই যাবো ওখানে।
ওখান থেকে এক পাও নড়বি না, আমি আসতেছি,
তাড়াতাড়ি আয়।
তোকে নিষেধ করেছিলাম না, তুই আমার কথা শুনিস না কেন? হ্যাঁ
কই শুনি না, শুনি তো, নাহলে তোকে ফোনই দিতাম না।
এসব আজকুবি জায়গার খবর কে দেয় তোকে?
কে আবার দিবে, আমি নিজেই যত সাত রানীর নাক কাটতে পারি।
আরে ডুম্বু গাধি, যে সমস্ত জায়গার নাম এমন হয় ও সমস্ত জায়গায় এরকম কিছুই থাকে না। গিয়ে দেখবি কোনো ভাঙাচোরা প্লাস্টার ওঠা একটা টিনের ঘরে, যেখানে অনেক বাচ্চা কাচ্চা পূর্ণ পরিবারের সবাই বসে টিভি সিরিয়াল দেখছে।
তোর মাথা, তুই কিছুই জানিস না, এমন কিছু না থাকলে কি এরকম নাম রাখতো?
আর এমন ভূত বাংলো, ভূতের বাড়ি, ভূতের গলি, এসব ঢাকার চিপায় চাপায় আছে। এটা বাংলাদেশ, কোনো কিছু নাম শুনলেই দৌড়ে যাওয়াটা নেহাত বোকামি ছাড়া আর কিচ্ছু না। আমিও আগে ভাবতাম ভূতের গলিতে হয়তো বা ভূত থাকে। একদিন সেই ভূতের গলিতে গিয়ে তন্ন তন্ন করে খুঁজলাম, শেষ পর্যন্ত ওই এলাকার মানুষের কাছে আমার হাসির পাত্র হয়ে ফিরতে হল। তার চেয়ে চল আমি তোকে ভূতের রেস্টুরেন্টে নিয়ে যাই, ওখানকার চাউমিনটা যা করে না। চল যাই।
না আমি ভূত মেলায় যাবো, আর আমি কি বলেছি আমি ভূত খুঁজতে যাচ্ছি? আমি নিজে এসবে বিলিভ করি না, আমার ছবি তুলতে ভালো লাগে, মানুষ প্রকৃতি সুন্দর দৃশ্য এসবের ছবি তো নেই। আর আমি একটু অদ্ভুত, মানে যেসব দৃশ্যের মানুষ সচরাচর দেখতে চায় না, এড়িয়ে যায়, কিংবা বুঝতেছিস তো আমি কী টাইপের ছবির কথা বলছি, মানে ধর একটা গলা কাটা মানুষের ছবি আমার সেটা কিন্তু ভালো লাগে। এখানে তো ভূতের কিছু নেই, আমার বিভৎস জিনিস ক্যামেরা বন্দি করতে ভালো লাগে।
কথা বইলা বইলা আমার মাথা প্রথমে, নিজে যা ইচ্ছা তাই করুন, শুধু শুধু তোকে কনভিন্স করতে গিয়ে নিজে এতগুলো বাস্তবায়ন করলাম, নিজে যেটা ইচ্ছা সেটাই করুন। ওঠ গাড়ি তোর, তোকে আজকে আমি ভূতের সাথে বিয়ে দিয়ে আসবো।
তোগুলো ভালো রাখবো, চল 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 তাড়াতাড়ি চল।
বাড়িটা আসলে এর খুব একটা ভিতরে নয়, তবে রাস্তা খুবই খারাপ। সাফরান তো ভয় পাচ্ছিল যদি একবার গাড়ি আটকে যায় তাহলে কি হবে। অবশ্য ফরিং এত কথা বলে যে ওর কথা শুনতে শুনতে সাফরান ভুলেই যাচ্ছিল রাস্তার কথা। সাফরান একটু কম কথা বলে, বেশি কথা তার ভালো লাগে না, কিন্তু এই মেয়েটার কথায় কখনোই বিরক্ত হয় না সাফরান, যত শুনে ততই শুনতে ইচ্ছে করে। যাই হোক, ভূত ভিলার সামনে এসে গাড়িটা থামলো। বাড়িটা খুব একটা বড় নয়, দেয়ালে শ্যাওলা ধরে গেছে, আশেপাশে আগাছায় ভরে গেছে। বাড়ির সামনে গিয়ে কলিং বেল চাপার সাথে সাথে একটা মোচওয়ালা লোক বেরিয়ে এলো। লোকটার চোখগুলো লাল, শরীর থেকে ভক ভক করে মদের গন্ধ আসছে। প্রথমে সে কিছুতেই বাড়িতে ঢুকতে দিতে রাজি হয়নি, তবে নেশাখুরকে দুর্বল করা খুবই সহজ। চকচকে 1000 টাকার নোটটা সাফওয়ান পকেট থেকে বের করার সাথে সাথে দরজা খুলে দিল সে।
কি বলেছিলে এসব নামের সাথে কোনো মিল নেই? বাড়িটা দেখেই বলতে অনেক দিন কেউ ঢোকেনি, কেমন নীরব সব কিছু। ঘর বলতে চাই,
ঘরে তো একদিন জিনিসপত্রে ভরা, দেখেই বোঝা যাচ্ছে অনেক পুরাতন।
এই যা, আমি তো আমার ক্যামেরাটা গাড়িতে রেখে আসলাম, প্লিজ একটু নিয়ে আনা।
একা থাকতে পারবি তো?
নামবো, আই এম নট এ চাইল্ড।
আচ্ছা আচ্ছা থাম, আমি নিয়ে আসছি।
কে কে ওখানে? ডাম্বু তুই? ও ডাম্বু তুই এইভাবে এসে কাঁধে হাত দেয় মানে কি?
আমি কি করলাম, আমি তো নর্মালি তোর কাঁধে হাত রাখলাম, আর তুই ওই ইঁদুরটার দিকে এমন ভাবে তাকিয়েছিস কেন? মনে হইতেছে এখনই ভাইয়া খায় ফেলবি?
আর যারা কথা ছাড়তো, ইঁদুরটা হুট করে এসে থালা বাসন সব ফেলে দেওয়া শুরু করছে, তাই একটু ভয় পেয়ে গেছিলাম। দে 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 ক্যামেরাটা দে।
এই ডুম্বু
বল,
এইখানে দেখ
কি হলো। আরে এইসব কি?
এগুলো তো দেখে মনে হচ্ছে এখানে কেউ ব্ল্যাক ম্যাজিক করতো।
ডাম্বু ওই কঙ্কালটা কি সত্যি মানুষের?
দেখে তো তাই মনে
হচ্ছে। শর্ত
হয়েছে, অনেক হয়েছে, এখন চল এখান থেকে, সন্ধ্যা হয়ে গেছে।
চল ব্যাপক ছবি তুলেছি, বাসায় গিয়ে ছবিগুলো নিয়ে বসতে হবে।
এরপর আর থেমে থাকেনি তারা, এক জায়গা থেকে আরেক জায়গা, এক শহর থেকে আরেক শহর উড়ে বেরিয়েছে তারা। যেখানে যত অদ্ভুত বিষয় আছে তার খবর পেতে দেরি, কিন্তু ফরিং এর সেখানে পৌঁছে যেতে দেরি নেই। আর সাফওয়ান তো তাকে কোনোভাবে একা ছাড়বেই না। সাফওয়ানের এমন কোনো মার্ডার কিংবা এমন কোনো অদ্ভুত কেস নেই যেখানে ফরিং যাবে না এবং ছবি তুলবে না। মানুষের বিভৎসতাকে যেন স্থির করে রাখতেই দুনিয়ার যাবতীয় আনন্দ পায় ফরিং। কখনো খুব সিরিয়াস কোনো কেসে ছবি না তুলতে দিলে সাফওয়ানের চোখেও ধুলো দিয়ে কোন ফাঁকে কীভাবে যে ছবি তুলে ফেলে সাফওয়ান নিজেও বোঝে না। তবে সাফওয়ান এটা বোঝে এই মেয়েটাকে অসম্ভব ভালোবেসে ফেলেছে সে। যাই হোক, এভাবে সময় যেতে যেতে একসময় যেন সময় থেমে গেল, যা হলো তা তারা দুজন কখনোই কল্পনাও করেনি।
শোন, আজ একটু সম্ভুতার সাথে কথাবার্তা করবি, এই ধর কি কি করে কিভাবে করে আমার না খুব জানার ইচ্ছে।
আমি যতবার মর্গে যাই আমার লেজ ধরে ফেরো, তুইও যাস। শম্ভুদা তো এখন আমার থেকে তোকেই ভালো ছিল, ঘুষ দিয়ে যেহেতু ছবি তুলতে পারিস তাহলে সমস্ত প্রশ্ন তুই নিজেই করতে পারিস।
তা পারি, কিন্তু বিষয়টা হচ্ছে শম্ভুদা থাকলে আমার কেমন লাগে, লাল লাল যা বড় মুখ, মুচকানো ভ্রূ, মনে হয় সবসময় যেন রেগেই থাকে। জানি বাইরের দেশের ডোমগুলো একদম এমন ভয়ঙ্কর না, একদম অন্য মানুষদের মতো দেখে আলাদা করাই যায় না। মর্গগুলো এখানকার মতো এত জঘন্য না, চকচকে টকটকে। আর আমাদের এখানে হ্যাঁ না বাবা, আমি কথা বলবো না, রেগে মেগে যদি আমাকে একটা ছাড়ি মারে আমি তো ওখানে অজ্ঞান হয়ে যাবো।
ঠিক আছে আমিই বলবো। শম্ভুদা আসো।
আজ কি মনে করে দাদা, আজকে তো প্যারা প্যারা কোনো লাশ আসে নাই।
না তেমন কিছু না, আজ নাকি একটা গুলি খাওয়া লাশ এসেছে, ওইটার রিপোর্ট করতে আসলাম।
সাংবাদিক গুলাইন বাড়াই আজিব চিড়িয়া আছে, মারা মাইনসের ছবি তুইলে কি দেশ শান্তি পায়, আর যারা বাইকে আছে তাদের কোনো খাবারই নাই। মানুষ বাইকে থাকলে দাম থাকে না, ভরলে দাম বাইরে যায়।
কি আর করবো শম্ভুদা, মানুষগুলো এমনই। তবে মাঝে মাঝে আপনাকে দেখলে আমার অবাক লাগে, বড় অদ্ভুত মানুষ আপনি। আচ্ছা মানুষ হয়ে মানুষ কাটতে হাত পা কাঁপে না আপনার?
আমরা নিচু যাই, মানছে মনে করে আমাদের কোনো দয়া মায়া নাই। আরে মানুষ হইয়া কেউ কি আরেকটা মানুষকে কাটতে চায়? চায় না, কিন্তু কাটতে হয়, ছিঁড়তে হয়, সেলাই করতে হয়। আবার ওই হাসপাতালের দাদা আর দিদিকে পড়ানোর লাইকে লাশের কঙ্কাল বানাইতে হয়। কত লাশ এই হাতে কাটলাম, সেলাই করলাম। দেখ তোমার লাগে যিনি আসেন তিনি আসেন নাই?
জি আমি আছি।
ঠিক দিদি, তুই দাদার পিছনে লুকে আছো কেনে? আমারে দাঁড়াও।
মানে না ভয় পায় না, আমি আপনার কথা শুনছিলাম।
লাশ কাটাই আমার ধর্ম, তোমরা জন্মাইছে মানুষের সেবা করার জন্য। আমার বাপ দাদা সবাই এই কামই করত, আমিও করি। ভয়টাই আমার লাগে না, ভাই পাইয়া কি হইবে, একদিন আমি মরলে আমারও এমনই হইবে। তবে জানো তো দাদা, যখন লাশ গুলাম কাটি ভগবানের কাছে হাত তুলে প্রার্থনা করি, যেন আমি মরে গেলে আমারে মার্গে না আনা লাগে। চলেন দাদা লাশটা দেহাই, কি রিপোর্ট নাকি করবেন গিয়া? আমি আবার লাশ কাটতে বসবে, একটারে শুয়াইয়া রাখছি ওষুধ দিয়া, বেশিক্ষণ থাকলে পৌঁছে যাইবে। সেই শৈলের এত যত্ন মূল্যে তার দুই দিনও টিকায়া রাখুন যায় না, হইলে পৌঁছে গন্ধ বাইরে নিয়েছে। তবু এই শৈল দিয়া কত বড়ায় মানুষ বাড়ায় আদির চিড়িয়া বাড়ায় আছে বাড়ায় আছে। যাত গেল বললে একই আজীব কারখানা।
লোকটার কথা শুনে মায়া লাগলো তাই না?
আচ্ছা চল।
আজকের গল্পটা খুবই অদ্ভুত। আজকের গল্প শুরুতেই আমরা দেখেছি ফরিন নামের একটি মেয়ে বাইরে পড়াশোনা করে দেশে ফিরে এসেছে তার মায়ের কাছে, এবং তার খুব ছোটবেলার এক বন্ধু সাংবাদিক মুনুসাফানের সঙ্গে তার পরিচয় হয় এবং সেখান থেকেই গল্প আস্তে আস্তে এগোতে থাকে। আমি বেশি কথা বলবো না, কারণ আজকে হাতে সময় কম, আমার মাঝখানে বেশি ফিরে এসে কথা বলাটা ঠিক হবে না। আমরা যেখানে শেষ করেছি সেটা হচ্ছে যে সাফানের সঙ্গে ফরিন বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তোলে এবং একবার এক হাজির হয় মর্গে। এই পর্যন্ত শুনেছি আমরা, তারপরে দেখি দ্বিতীয় পর্বে কি আছে। আসুন তাহলে দ্বিতীয় পর্ব শুনি। শুনছি কুয়াশা এবিসি রেডিও 89.2 FM এর সঙ্গে আছি আমি। মানুষ আসলে খুবই অদ্ভুত। এত যত্ন করে গড়ে তোলা শরীরটা একদিন পচে গুলে মিশে যায়। মর্গে আসলে প্রত্যেকবারই অ্যালকোহল, কার্বলিক অ্যাসিড আর মানুষ পচা গন্ধে ভেতরে সব উল্টে বেরিয়ে আসতে চায় ফরিনে। মর্গের ভেতরে এলে কেমন যেন বিষণ্ণতা পেয়ে বসে তাকে। মর্গের ভেতরে কেমন একটা অসহ্য নীরবতা। ভেতরে ঢুকতেই লাশ কাটা টেবিলটা, সেখানে একটা লাশ শুয়ে রেখেছে শম্ভুলাল, পাশে লাশ কাটার যন্ত্রপাতি। এসব দিকে ভূত প্রেতে বিশ্বাস না করলেও ভেতরটা কেমন যেন কেঁপে ওঠে ফরিনে। সে যাই হোক, ডং শম্ভুলাল গুলি করা লাশের ড্রয়ারটা খুলল। লাশের বুকে যেখানে গুলি লেগেছে সেই জায়গাটার আশেপাশে এখনো রক্ত জমে আছে। শম্ভু এখনো লাশটা পোস্টমর্টমের জন্য রেডি করেনি, তাই রক্ত জামা কাপড় আগের মতোই আছে। ফরিন সবসময়ের মতো লাশের আগা করে ছবি তোলা শুরু করলো, আর সাফওয়ান খুঁটিয়ে নাচিয়ে লাশের ডিটেইলস লিখছিল। ঠিক এমন সময় বাইরে থেকে ডাক এলো।
শম্ভু, হ্যাঁ শম্ভু, আসো নাকি?
আরে বলছি স্যার, আপনি লাশ তো দারোগা ছাড়িয়ে নিয়ে আসে, ভাই কি বারে আপনি নিজে ভাইসা গেছেন নাকি?
চুপ থাকো, তুমি বেশি কথা বলো। এই লাশটা নামা ভ্যান থেকে।
এত রাইতে আবার কার লাশ? না না না, লাশ নামানোর কোনো দরকার নাই, ওসব আমার অভ্যেস আছে, আমি নিজেই করতে পারবে। লাশ নামানোর থেকে সিলাই পর্যন্ত পুরাটা নিজে না করলে মজা নাই। লাশের কাগজপত্রের কই?
ইয়ে শম্ভু, একটু এদিকে আসো, তোমার সাথে একটু কথা আছে।
কথা আবার কিসে? আচ্ছা চলেন।
এ নাও শম্ভু, এ টাকাটা রাখো, এটা আপাতত অল্প কিছু, আরো পাবে। লাশটার খবর যেন কিছুতে কেউ না জানে, এখান থেকে গুম করে দাও।
মামলাটা কি লাশ কি ভাইয়া না পুরুষ
মেয়ে? আর কিছু তোমার জানার দরকার নেই, যা বলছি তাই করো, যত টাকা লাগবে আমি দেব, কিন্তু কিছুতেই যেন ফাঁস না হয়।
ঠিক আছে, কাম হো জায়গা। মানুষ বড়ে আজেব চিড়িয়া আছে সাপ, বহুত আজেব চিড়িয়া।
এই চলো।
আপনারা এখান চলে যান, আমার
নতুন লাশ নাকি?
অনেক পুরনো লাশ মনে হচ্ছে, খুব বাজে গন্ধ ছড়িয়ে গেছে।
লাশ কি পচে গেছে নাকি?
কি কে মার্ডার?
এই লাশের দিকে নজর দেওয়া যাইবে না, এটা অন্য কেই, আপনারা যান।
কেন? আমি সাংবাদিক, আমার সবকিছু জানার রাইট আছে।
আপনি আজকাল বড্ড বেশি জানতে চান, এত জানা ভালো না দাদা, ভালোর জন্য বলছি, চলে যান।
শম্ভুলালের চোখে মুখে কণ্ঠে কেমন যেন একটা অস্বাভাবিকতা ছিল। এসব দেখে সাফার আর কথা বাড়ালো না, কিন্তু লাশটার প্রতি তার কৌতূহল কাজ করছিল ভীষণ। লাশটা একটা সাদা কাপড়ে মোড়ানো ছিল, কিন্তু লাশের নিচের অংশ দিয়ে এখনো চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে। সাদা কাপড়ের নিচের অংশটা লাল হয়ে গেছে, আর সেই চুয়ে পড়া রক্ত থেকেও খুব বাজে দুর্গন্ধ আসছে। তবু লাশটা দেখে সাফানের মনে হচ্ছিল কি যেন একটা মায়া টানছে তাকে। যাই হোক, হঠাৎ করেই পরিবেশটা কেমন যেন ভার হয়ে গেল, কেমন একটা অস্বস্তি লাগছিল সাফানের। সে ওখান থেকে হরিণকে নিয়ে বের হয়ে গেল। বের হওয়ার সময় তার মনে হলো কে যেন তাকে পেছন থেকে ডাকছে। আচ্ছা হরিণেরও কি এমন কিছু মনে হচ্ছে? চোখ মুখগুলো কেমন হয়ে আছে? গাড়িতে উঠে হরিণ তার ক্যামেরার মেমোরি কার্ডটা ল্যাপটপে লাগাল এবং খুব মনোযোগ দিয়ে কিছু একটা দেখতে লাগে। কি দেখছে তা জিজ্ঞেস করল সাফান। হরিণের বাড়ির সামনে এসে সাফান গাড়ি থামালো। হরিণ কেমন সোজা নেমে গেল, সাফানকে বাড়ি পর্যন্ত বললো না। সাফানও আর কিছু না বলে চলে গেল। তারও কেমন একটা অস্বস্তি লাগছে। আচ্ছা ওই লাশটার মধ্যে কি কিছু ছিল? ওই লাশটা দেখার পর থেকে কি এমন হচ্ছে? সাফান কিছুই ঠাউর করতে পারছে না। এদিকে শম্ভুলাল সব কাজ ফেলে রেখে সেই মেয়েটার লাশ কিভাবে গুম করবে সেটা চিন্তা করতে লাগলো।
আমার কাটানোর কাম আমি কাটবো, মানুষ মায়ের আজীব চিড়িয়া আছে। এইসব আমি আর দাঁড়াই না রে, দাঁড়াই না।
যন্ত্রণা নিস না, বাড়াই আজি চিড়িয়া।
আজ মনে হয় মাল বেশি খেলা এলোমেলা চিন্তা চিসা। গাছ কাটার কাজ জলদি শুরু করে দিতে হয় রে। মনে হচ্ছে না একটু আমার খাম আমি করবে, কিন্তু এই লাশ আমি কেমনে গুম করবে? লাশের গন্ধা তো ছড়ায় যাইবে রে সারা জায়গায়। আগে লাশটারে চুকচা চুকচা করে আসে, তারপরে মেডিসিন দিয়ে খাঙ্কাল বানিয়ে হইতে ফেলবে। আইরে আর কেনা ছাড়াইবে
না। এই কোন এত রাইতে কান আয়া রে স্যার?
ভাত খেয়ে নাই
রাস্তা ঘরে কলায় কি করে গেল? আরে রাস্তা কি যায় আছে আমার দিকে?
না না না, আমি চোখে ভুল দেখলাম।
শোভনলাল দেখলো মর্গের কোনায় লাশটা বসেছিল এবং তার দিকে তাকিয়েছিল। সে চোখ দুটো থেকে রক্ত ছুটছিল। পাঁচ সেকেন্ড এভাবে থাকার পর লাশটা ধীরে ধীরে হামাগুড়ি দিয়ে তার দিকে এগিয়ে আসছিল। সম্ভবত ভেবেছিল সে আজ মদ বেশি খাওয়ার ফলে এসে হচ্ছে। কিন্তু লাশটা যখন তার দিকে এগিয়ে আসছিল সে ঠিক থাকতে পারল না। লাশটার শরীরের নিচের অংশ থেকে তখনও রক্ত ছুটছিল এবং শম্ভুলাল এতক্ষণ লক্ষ্য করল লাশটার গলা কাটা ছিল। কি যে বীভৎস চেহারা! ওটা যখন এগিয়ে আসছিল শুধু শুধু একটা কথা বলতে পেরেছিল, আমাকে মাফ করে দে, মাফ করে দে রে। এদিকে মর্গে থাকতে সাফান যখন শম্ভুলালের সাথে তর্ক করছিল তখন ফোনে চুরি করে লাশটার ছবি তুলেছিল। গাড়িতে হচ্ছে ল্যাপটপে সে ওই ছবিগুলি দেখছিল। ওই ছবিগুলিতে কি যেন একটা আছে। বাসায় আসার পর থেকে সে স্থির থাকতে পারছে না। কোনো একটা শক্তি যেন তাকে টানছে। ফরিনের কেবল সন্দেহ হচ্ছে শম্ভুলালকে নিয়ে। তার অদ্ভুত আচরণ দেখে ফরিনের কেবল মনে হচ্ছে সে ওই লাশটার সাথে নিশ্চয়ই খারাপ কিছু করবে। আর কিছু ভাবতে পারল না ফরিন। বাসায় এমনকি সাফানকে কিছু না বলে বেরিয়ে গেল ফরিন। বাসা থেকে মর্গ খুব একটা কাছে না, খুব একটা দূরেও না। বাইরে এখন টিক টিক করে বৃষ্টি পড়ছে। সে কেন সেখানে যাচ্ছে সে নিজেও জানে না। সে একটা সিঙ্গি নিয়ে মর্গের দিকে এগোল।
মামা আপনি তাড়াবেন, আমি আবার যাব একটু পরে। বৃষ্টির মধ্যে রাত হয়ে গেছে, আর তো সিএনজি পাবো না।
জেনে আপা, এইখানে একলা এত রাতে খাড়া থাকতে পারুম না। আমার টাকা পয়সা দিয়ে দেন, আমি যাবোগা। আর আপনারা কই, এত রাতে এদিকে না থেকে বাড়ি চলে যান।
এ জায়গা ভালো না, লাশ খাইতে খুঁজতে ফালা এদিকে। আপনি যান গা।
আপনার এত কথা বলতে হবে না, আপনি টাকা বুঝে পেয়েছেন, এবার যান আপনি।
বৃষ্টি জোরাইতেছে, আমি বারো লেগে করতেছি, যান গা আপা। এখানে থাকেন না, এখানে থাকেন না।
শম্ভুদা, শম্ভুদা আছো? আমি ফরিং। শম্ভুদা, শম্ভুদা, শম্ভুদা,
রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে গেল। কোনো সিএনজি ড্রাইভার কিংবা গাড়িওয়ালা তাকে সাহায্য করল না। ফরিন তো জানে না, কিন্তু কেউ যদি সেই মুহূর্তে তাকে বলতো যতবারই সে কোনো গাড়ি অথবা সিএনজির কাছে সাহায্য চেয়েছে ততবারই সেসব গাড়ি আর সিএনজির ড্রাইভার দেখেছে তার পেছনে কাফন পরা
আরো একজন কেউ দাঁড়িয়ে আছে। সে অশরীরের চেহারা ভয়ঙ্কর, শেষ সীমাও ছাড়িয়ে গেছে। তাহলে হয়তো ফরিন বুঝত কেন তাকে কেউ সাহায্য করেনি। যাই হোক, ফরিন মর্গে গিয়ে দেখেছিল শম্ভুর নাড়ি ঘুড়ি বের করা লাশটা তখনও মাটিতে পড়ে আছে, আর টেবিলের উপর কিংবা মর্গের কোথাও সেই মেয়েটার লাশটার চিহ্ন পর্যন্ত নেই। শম্ভুর লাশের অবস্থা দেখে বমির জোগাড় হয় ফরিনের। এসব সহ্য করতে না পেরে ছুটে বেরিয়ে যায় ফরিন। অজ্ঞান অবস্থায় কতক্ষণ সে পড়েছিল সে নিজেও জানে না, কিন্তু পরবর্তীতে স্থানীয় কিছু সিএনজি ড্রাইভারের কাছে শোনা যায় যে ওই সময় যেই ওদিক দিয়ে গিয়েছে সেই দেখেছে একটা মেয়ে পড়ে আছে এবং তার মাথার কাছে একটা সাদা কাফন পরা কিছু একটা বসে আছে, তাই কেউ তাকে তোলেনি। সকালে পুলিশের লোকেরা এসে তার জ্ঞান ফেরায় এবং তাকে বাড়ি পৌঁছে দেয়। গত রাতের কথা ফরিন কাউকে কিচ্ছু বলে না এবং বিষয়টা সে ভুলে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তখনও সে জানে না তার সাথে করে এক অন্ধকার ছায়া সে ডেকে নিয়ে এসেছে তার জীবনে।
হ্যালো,
জাম্বো বল,
একটা খারাপ নিউজ আছে রে।
কি হয়েছে?
শম্ভুদাকে কে যেন খুন করেছে মর্গে। কাল রাতে আমরা দেখে আসলাম না, আমরা আসার কিছুক্ষণ পরে নাকি খুন হয়েছে। আমার কি মনে হয় জানিস, ওই যে লাশটা ওইটার কোনো কাহিনী আছে নিশ্চয়ই। আমি যাচ্ছি ওখানে, তুই বের হ।
আমি যাব না।
টুঙ্গু, তুই বলছিস যাবি না? আমি কি স্বপ্ন দেখছি?
বলেছি না যাবো না, আমাকে বিরক্ত করিস না তো, আমার ভালো লাগছে না।
তোর কি শরীর খারাপ টুঙ্গু? আমি আসবো।
আমি কি আসতে বলেছি তোকে? আমি ঠিক আছি, আমার কিচ্ছু হয়নি, তুই তোর কাছে যা।
আচ্ছা আচ্ছা ঠিক আছে, কিছু লাগবে বলিস। আর শোন, কাল যে আমরা ঘটনার আগে ওখানে গিয়েছিলাম এটা কারোর সাথে শেয়ার করিস না, শুধু শুধু ঝামেলা পড়বে।
আচ্ছা ঠিক আছে, এখন রাখছি।
আচ্ছা তুই শিওর তুই ঠিক আছিস ডুম্বু? তোর ভয়েসটা কেমন যেন শোনাচ্ছে।
হ্যাঁ আমি ঠিক আছি, পরে কথা হবে, বাই।
মোজাম্মেল, শম্ভু মনে হয় ইদানিং একটু বেশি খেত।
হ্যাঁ স্যার, কিন্তু মনে হইতেছে না মৃত্যুর সাথে ওর খাওয়ার কোনো সম্পর্ক আছে। বমি নাইলে হার্ট অ্যাটাকে তো মরে নেই, কেউ ছুরিকাতি দিয়ে পেট ফাইরা দিছে। আর চোখ দেখে তো মনে হইতেছে মরার আগে ভয়ঙ্কর কিছু দেখছে।
আরে মোজাম্মেল চেপে যাও, এসব নিয়ে বেশি ঘাটাঘাটি করলে আমাদের চেয়ার নিয়ে টানটানি পড়ে যাবে। আগে ভেতরে গিয়ে দেখো লাশটা কোথাও আছে কিনা।
স্যার আমি আগে দেখে আসছি স্যার। ভেতরে ওই লাশ কেন? লাশের চিহ্ন নেই।
যাক বাঁচা গেল। এখন খবর ছড়ানোর আগে হার্ট অ্যাটাক বলে শম্ভুর লাশটা একটা ব্যবস্থা করে ফেলো। ও এমনিতে সারাদিন মদের উপরই থাকতো, অতএব কেউ এটা নিয়ে ঘাটাঘাটি করবে না। একদিক দিয়ে ভালোই হলো, আমাদের ওই বিষয়টারও আর কোনো সাক্ষী রইল না।
ওসি সাহেব একটু কথা বলা যাবে?
আপনাদের সাংবাদিকদের নিয়ে একই সমস্যা, দেখতেছেন একটা জরুরি কাজ করতেছে এর মধ্যে এসে বিরক্ত করতেছেন, তাই বলুন কি বলবেন।
এটাই তো আমাদের কাজ। আচ্ছা শম্ভুলালের মার্ডারের ব্যাপারে কিছু বলবেন?
মার্ডার? আপনাকে কে বললো মার্ডার? শম্ভু সারাদিন মদ খেত, হার্ট অ্যাটাকে মারা গেছে।
কিন্তু আমি তো শুনেছি তার নাকি নাড়ি ঘুড়ি বের করা ছিল।
দেখেন যা শুনছেন ভুল শুনছেন, তার লাশ পোস্টমর্টামের জন্য নিয়ে যাওয়া হয়েছে, এটা একটা স্বাভাবিক হার্ট অ্যাটাকে মৃত্যু, এর চেয়ে বেশি কিছু বলতে পারছি না। এই মোজাম্মেল চলো।
না না
না না না খারাপ স্বপ্ন দেখেছিস? ঘেমে ঘেমে কি অবস্থা, কি হয়েছে বলতো? আমার একটু একটু পানি দরকার। জগটাতেও পানি নেই, একটু দাঁড়া মা, আমি পানি নিয়ে আসছি। এই নে পড়ি, উঠে কি কম্পিউটারের সামনে বসতে হবে? ফরিং, এসব কি ছবি দেখছিস তুই? এগুলো কার ছবি? ছি ছি, কি ভয়ঙ্কর! এসব ছবি দেখতে নিষেধ করেছি না তোকে? বন্ধ কর, বন্ধ কর বলছি! মা, এই রাস্তাতে সেদিন মর্গিনে এসেছিল, সেদিন রাত্রে সে মর্গির দম খুন হয়, এরপর এই লাশের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। কিন্তু এসব ছবি তোর কাছে কি করে এলো? আমি সেদিন সাফানের সাথে একটা কাজে গিয়েছিলাম, তখন চুরি করে ছবিগুলো তুলেছি। কি বিভৎস ছবি! এসব ছবি তুই আর কোনোদিন দেখবি না, এক্ষুনি ডিলিট কর। কর বলছি, নিশ্চয়ই কাল রাতে ওই ছবিগুলো দেখেছিস, এগুলো দেখে বাজে বাজে স্বপ্ন দেখছিস।
মা, পানিটা রেখে যাও তো, যা বুঝো না তা নিয়ে কথা বলো না,
যা ইচ্ছে তাই কর, আমি আর কিচ্ছু বলবো।
এতক্ষণ ধরে শুনছিলেন আজকের কুয়াশার গল্পের দ্বিতীয় পর্ব। সময় হয়ে গেছে আমাদের রহস্য সমাধানের পর্বটি শুনবার। আসুন তাহলে দেরি না করে চলে যাই আজকের কুয়াশার শেষ পর্বে। আপনি শুনছেন কুয়াশা এবিসি রেডিওতে, আপনার সাথে আছি শর্মি। মা চলে যাওয়ার পর ফরিন ছবিগুলো একে একে দেখছিল। পুরো বিষয়টা তার কাছে কেমন যেন রহস্যময় লাগছিল। এই লাশটা আসার পর থেকে শম্ভুর আচরণ এবং শম্ভুর মৃত্যু, আর সবচেয়ে অবাক করার বিষয় হলো লাশটা গায়েব হয়ে যায়। কি মেয়েটা, কিভাবে হলো তার মৃত্যু, কারা আছে খুনের পেছনে? ফরিন ছবিগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল। হঠাৎ ফরিনের কিবোর্ড মাউস দুটোই কাজ করা বন্ধ করে দিল। সে লক্ষ্য করল তার কম্পিউটারের স্ক্রিনে ছবিগুলো একাই একের পর এক চেঞ্জ হচ্ছে, এবং এমনভাবে চেঞ্জ হচ্ছে যেভাবে ছবিগুলো সাজানো ছিল না। প্রথমে মাথা, তারপর বুক, তারপর পা, এভাবে। ফরিন খুব অবাক হলো, সে কম্পিউটার বন্ধ করবার চেষ্টা করল, কিন্তু কিছুতেই বন্ধ হচ্ছে না কম্পিউটার। এই লাশটার সবচেয়ে বিভৎস জায়গাটা ছিল তার কাটা গলা, ঠিক ওই ছবিটাতে এসে আটকে গেল এবং একা একাই জুম হতে থাকল। ফরিন প্রচণ্ড ভয় পেয়ে গেল। ফরিন দেখল ধীরে ধীরে তার হাত নীল হওয়া শুরু করেছে। এরপর ফরিন আর কিছুই বলতে পারে না।
মোজাম্মেল, গাড়ি বের করতে বলো, আমি বাসা যাবো।
জি স্যার।
স্যার, গাড়ি রেডি স্যার। মোজাম্মেল, তুমিও চলো। আজ তোমার ম্যাডাম ভালো রান্না করেছে, আজ আমার ওখানে ডিনার করবে।
জি স্যার, চলো স্যার। স্যার, শম্ভুর মার্ডারের বিষয়টা কিছু বুঝতে পারলাম না, কিভাবে যে কি হইল?
আহা মোজাম্মেল, যা গেছে তা তো গেছেই, ওসব অতীত কেনে লাভ কি? আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, এসব মাথা থেকে বের করে দাও তো।
কিন্তু স্যার, শম্ভুকে লাশটা চাপা দিয়েছিল।
লাশটা চাপা না দিলে লাশ কি গায়েব হয়ে গেছে? কি সব উল্টাপাল্টা কথা বলতেছ?
না স্যার, আপনার একটা কথা বলা হয়নি, শম্ভুর পোস্টমর্টেম রিপোর্টে ওর মরার যে সময় লিখছে তা হলো আমরা ওইখান থেকে চলে আসার ঠিক 45 মিনিট পর। 45 মিনিটের মধ্যে তা আবার ঝড় বৃষ্টির রাত্রে সে কেমনে লাশ গুম করলো?
আহা, লাশটা ওখানে নাই সেটাই বিষয়, এত বেশি ঘাটাঘাটি করো না তো।
ওইটা কি স্যার,
কোনটা?
বুঝছে স্যার, লোকে নিরাশা দেখা দেখেন বুঝছে
কই কি
গাড়ি চালান, ওইটা দৌড়ে আসতে স্যার, গাড়ির পিছনে পিছনে স্যার, স্যার তাড়াতাড়ি যান স্যার।
কি হলোটা কি মোজাম্মেল, কই কাকে দেখছো তুমি? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না
স্যার। আমি নিজের চোখে দেখছি স্যার, একটা সাদা কাফন পরা আমাদের গাড়ির পিছনে দৌড়ে আসতেছে। বিশ্বাস করেন স্যার আমার কথা, বিশ্বাস করেন স্যার।
তুমি ভুল দেখতেছো মোজাম্মেল। অসম্ভব, আমি ভুল দেখছি। মোজাম্মেল, মোজাম্মেল এসব কি হচ্ছে?
এর পরের দিন ওসি সোহাগের গলা কাটা লাশ পাওয়া যায়। মোজাম্মেল কোনো মতে সেখান থেকে পালায়। পুলিশও ওসি সোহাগের লাশ পোস্টমর্টমের জন্য পাঠায়। মোজাম্মেলকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে নিয়ে যায়। মোজাম্মেলের বর্ণনা কেউ বিশ্বাস করে না। অবশেষে পুলিশ মোজাম্মেলকে কাস্টে দিতে নেয়। সাফওয়ান গিয়েছিল স্পটে রিপোর্ট করতে। হঠাৎ সাফওয়ানের চোখে পড়লো রাস্তার ধারে, ওখানে একটা পায়েল পড়েছিল। সাফওয়ান খুব ভয় পেয়ে গেল। এই পায়েলটা সে খুব ভালো চেনে, এটা সে করিমকে গিফট দিয়েছিল। সে সবার চোখে নিয়ে পায়েলটা তুলে নিল নিজের পকেটে। সাফওয়ান কোনোভাবেই ফরিনকে কোনো ঝামেলায় ফেলতে চায় না। সাফওয়ান বেশ কিছুদিন ধরে ফরিনকে ফোন দিচ্ছে, কিন্তু কোনোভাবেই তাকে পাচ্ছে না। ফোন, ফেসবুক সব বন্ধ করে রেখেছে ফরিন। সাফওয়ান বেশ চিন্তা করে গেল, ফরিনের কিছু হয়েছে নাকি? আর ওর পায়েলটা ওখানে বা গেল কীভাবে? দিক বিদিক না পেয়ে ফরিনের মায়ের কাছে ফোন করলো সাফওয়ান।
হ্যালো আন্টি, আমি সাফওয়ান।
হ্যাঁ সাফওয়ান, কেমন আছো বাবা? আমি নিজেই তোমাকে ফোন করতে চাচ্ছিলাম।
কেন আন্টি, কোনো সমস্যা? আপনার কণ্ঠটা কেমন যেন লাগছে।
হ্যাঁ বাবা, একটু টেনশনে আছি।
কি হয়েছে আন্টি বলেন তো?
না মানে ফোরিং, ওকে নিয়ে একটু ঝামেলায় আছি।
কি হয়েছে আন্টি ফোরিংয়ে? আমি আগেই বুঝেছিলাম, নিশ্চয়ই ফোরিংয়ের কোনো একটা ঝামেলা হয়েছে।
বেশ কিছুদিন ধরেই ও খুব অদ্ভুত আচরণ করছে। সারাদিন ঘরের আলো বন্ধ করে রাখে, আমার সাথে তো দেখাই করে না, কিছু খায়ও না। সারাদিন ঘরের দরজা বন্ধ করে রাখে। কিছুদিন আগেও দেখছিলাম ওর কম্পিউটারে কি সব বিচ্ছিরি ছবি দেখছে। বললো তোমার সাথে নাকি মর্গে গিয়েছিল, সেখানে চুরি করে ছবি তুলেছে। এরপর থেকে এমন করছে।
ওই মেয়েটার ছবি তুলেছিল? আমি নিষেধ করেছিলাম ওকে।
নিষেধ তো আমিও করেছিলাম, ও কি শোনে কারো কথা? আমি কিছুই বুঝতে পারছি না বাবা।
আপনি আন্টি কোনো টেনশন নেবেন না, আমি আসছি, আমি এসে ওর সাথে কথা বলছি।
আমি তো অনেক চেষ্টা করলাম, দেখো তোমাকে কিছু বলে কিনা। আমার মেয়েটার কিছু হলে আমি বাঁচবো না বাবা।
সি সি আন্টি, এসব কি বলছেন, এমন কিছু হবে না, আপনি টেনশন নেবেন না, সব ঠিক হয়ে যাবে।
আরে সাফওয়ান এসেছো বাবা, এসো ভেতরে এসো।
ফোরিং কোথায় আন্টি?
ও আর কোথায় থাকবে, ওর ঘরে। এই যে দরজা বন্ধ করলো।
আন্টি আপনি কাঁদছেন কেন? কিছু হয়নি ওর, সব ঠিক হয়ে যাবে। আমি এসেছি তো, আমি কথা বলছি ওর সাথে।
একটু কথা বলে দেখো বাবা।
ডুম্বু, ডুম্বু, এই ডুম্বু, আমি সাফওয়ান। ডুম্বু দরজা খোল, আমি তোর সাথে কথা বলতে এসেছি। ডুম্বু, ডুম্বু, ডুম্বু কি হচ্ছে তোর? এই কি অবস্থা করে রেখেছিস নিজে? আর তোর ঘরে এমন বোধকা গন্ধ কিসের? এই ডুম্বু, তুমি তো কাঁদছিস কেন? কি হয়েছে একটা বার আমাকে বল ডুম্বু। আরে এই ডুম্বু কই যাচ্ছিস? কি হয়েছে তোর? এই কি তুই রক্ত বহন করছিস কেন? এসব কি করি? মানে কি
বলিনি আমার ভিতরে ওটাকে সব ও কাউকে জানবে না, আমাকে মেরে ফেলবে সব।
এসব কি বলছিস? কে থাকে আর আর তোর হাত পা এমন নীল হলো কি করে? এসব কি? এগুলো কার ছবি?
ওই মেয়েদের সফল ও আসে আমার কাছে ভেতরে, তারপর আমি আর কিছু বলতে পারি না। অনেকক্ষণ পর দেখি আমি কখনো এই ঘরে কখনো বাথরুমের ভিতরে অজ্ঞানের পড়ে থাকি।
তুই জানিস তুই কি বলছিস? একটা মরা মানুষ কিভাবে তোর কাছে আসতে পারে? আর আমি তোকে নিষেধ করেছিলাম এই সমস্ত ছবি না তুলতে, সারাটা দিন এই সমস্ত নিয়ে ভাবতে ভাবতে তোর মাথা তারা একদম গেছে। আর এমন বিচ্ছিরি কতগুলো ছবি তুই স্ক্রিনে এনে রেখেছিস কেন?
আমি রাখিনি, ওখান থেকে সরে না
যত সব ফাউল কথা, আমি এখনই সব ছবি ডিলিট করে দিচ্ছি। কি হলো তোর?
ঢাকা দিয়েছিলাম না, চলে গেল না।
এসব কি বলছিস তুই?
কেন
আন্টি চলেন এখন, চলেন এখান থেকে।
এসব কি তাপন? এসব কি হচ্ছে? কি হচ্ছে আমার মেয়ের?
আন্টি আন্টি আমার মনে হয় বিভৎস সব ছবি তুলতে তুলতে ফরিং এর মানসিক অবস্থা খারাপ হয়ে গেছে, ওকে ডাক্তার দেখাতে হবে।
আমার মেয়ে পাগল হয়ে গেছে।
না না আন্টি, ডাক্তার দেখালে সব ঠিক হয়ে যাবে। আমার পরিচিত এক সাইকিয়াট্রিস্ট আছে, আমি কালই ওকে নিয়ে আসছি।
মোজাম্মেলের চিৎকার শুনে জেলারের সাথে আরো পুলিশ সবাই দৌড়ে আসে। তারা শুধু দেখে একটা মেয়ে হেঁটে
পেছনের দরজা দিয়ে বেরিয়ে গেল। তারা দৌড়ে যেতে যেতে মেয়েটা উধাও হয়ে গেল। তারা ফিরে দেখে মোজাম্মেল দর দর করে ঘামছে, সেলের একেবারে কোনায় দেয়ালের সাথে ঘেঁষে গুটিসুটি মেরে বসে আছে। তার বিড়বিড় করে একটা কথাই বলছে, আমি খুন করেছি, আমাকে ফাঁসি দিয়ে দিন, আমাকে ছাড়বে না, আমাকে আমাকে মেরে ফেলবে। তার অবস্থা দিন দিন খারাপের দিকেই গেল। শেষ পর্যন্ত তাকে মেন্টাল অ্যাসাইলামে নিয়ে যাওয়া হল। শুধু মোজাম্মেল না, ফরিয়েরও দিন দিন অবস্থা এত ভয়ানক হচ্ছিল যে তাকে এখন আর চেনাই যাচ্ছে না। এর মধ্যে ফরিয়ের মা লক্ষ্য করল, ফরিন মাঝে মধ্যে রাতে বেরিয়ে যায়। সাফওয়ান অবশ্য সাইকোলজিস্টের কাছে নিয়ে গিয়েছে, কিন্তু খুব একটা লাভ হয়নি তাকে। তবুও ট্রিটমেন্ট চলছে। এখন কি একটু ভালো আছে? না, আগের মতো। ঠিক আছে, আমি দেখছি, চিন্তা করার কিছু নেই। ব্যাপারটা একটু সিরিয়াস, তবে আশা করছি ঠিক হয়ে যাবে। চলুন। জি চলুন। তারপর তুমিও চলো।
ডক্টর এসেছে, একটু কথা বলবি?
মা, তো কি হলো মা, কি হলো তোর? ডাক্তার, কি হচ্ছে আমার মেয়েটা?
করবেন না, ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, মেডিসিনগুলো দিয়েন ঠিক মতো। ডোন্ট ওয়ারি, এভরিথিং উইল বি ফাইন।
আন্টি, আজ রাতে আমি এখানেই থাকবো। আমি দেখতে চাই রাতে কোথায় যায়।
ঠিক আছে বাবা, আমি খাবার দিচ্ছি টেবিলে, কিছু খেয়ে নাও। মধ্যরাত, ঘড়ির কাঁটা তখন দুইয়ের ঘর পেরিয়েছে মাত্র। সাফওয়ান ফরিং এর ঘরের বাইরে সোফায় বসে আছে। ফরিং এর অবস্থা দেখে গত কিছুদিন দুই চোখের পাতা এক করতে পারেনি সে। নিজের অজান্তে তার চোখে কিছুটা চন্দ্র এসেছে সাফওয়ান। হঠাৎ ঘুম ভেঙে গেল কিছু একটা আওয়াজে। কিসের আওয়াজ সে ঠিক বুঝতে পারছে না, তবে ভারী কিছু একটা উপর থেকে ধূপ করে পড়ে যাওয়ার শব্দ। চমকে উঠে সাফওয়ানের আশেপাশে তাকালো। তার মনে প্রথমে ফরিং এর কথা এলো, না ফরিং আশেপাশে নেই, ওর ঘরের দরজাও আটকাল। তার মানে ফরিং ঘর থেকে বের হয়নি। সাফওয়ান ভাবলো হয়তো বাইরে কিছু আওয়াজ হয়েছে, কিন্তু তবু তার মনে কেমন যেন একটু খটকা লাগছে। সে পা টিপে টিপে ফরিং এর ঘরের দিকে এগিয়ে গেল। দরজা খুলে দেখল ফরিং বিছানায় নেই, সারা ঘরের কোথাও নেই, কিন্তু ফরিং এর গায়ে যেসব কাপড় ছিল সেসব কাপড় চোপড় জানালার কাছে পড়ে আছে এবং জানালাও খোলা। তাহলে কি পরে সাফওয়ানের বুঝতে বাকি রইল না, সে দৌড়ে নিচে গেল। এ কি
করি তার গায়ে কোনো জামা কাপড় নেই, তার সাদা কাপড় কোনো মতে পেঁচানো। এটাই কি ফড়ি? এই চারতলা জানালা দিয়ে সে লাফিবা দিল কিভাবে? আর এভাবে হামাগুড়ি দিয়ে সে কোথায় যাচ্ছে? সফল কিছু বলার সাহস পেল না। ফড়িংকে এই অবস্থায় সে একাও ছাড়তে পারছে না। সে আর কিছু না ভেবে ফড়িংয়ের পিছু পিছু গেল।
আমার আসতেছে, কেউ আসো, কোথায় তোমরা? আমাকে আমাকে মেরে ফেলবে, ছাড়বে না, আমি সব বলে দেবো, বাঁচাও, আমাকে বাঁচাও, আমি পাগল না, আমি পাগল না, আমি পাগল না। বাঁচাও আমাকে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, কেউ বাঁচাও আমাকে, আমাকে কেউ বাঁচাও।
আরে সাফর, তুমি এখানে কি করছো?
ডক্টর ফড়িং, ও কেমন করছে? ও এমন কেন করছে?
ফড়িং, ও এখানে এলো কি করে? আরে মোজাম্মেলের রুমে ও ঢুকলো কি করে?
আমাকে বাঁচান, আমাকে বাঁচান ডাক্তার, আমাকে বাঁচান। ডক্টর, ডক্টর কিছু করেন প্লিজ ডক্টর।
শান্ত হও, আমি দেখছি। এই এদিকে এসো, ইমার্জেন্সি।
এসব কি হচ্ছে ডক্টর?
ঘুমের ইঞ্জেকশন দিয়েছি, আপাতত কোনো রিস্ক নেই। আমি বলছি কি, ও এখানেই কিছুদিন ভর্তি থাকবে।
মানে কি আপনি বলতে চাইছেন ফড়িং পাগল হয়ে গেছে?
না না, আমি তেমন কিছু বলছি না।
এইভাবে ঘুমের ইঞ্জেকশন দিয়ে আর কতদিন, এসব কতদিন চলবে? আমার মনে হচ্ছে ঝামেলাটা অন্য কোথাও। ডক্টর, আমি মোজাম্মেলের সাথে আমি একটু কথা বলতে চাই।
বিষয়টা হচ্ছে, এভাবে আমাদের পেশেন্টের সাথে পারমিশন ছাড়া কথা বলার কোনো নিয়ম নেই। আর মোজাম্মেলের কেসটা তো আরও ঝামেলার। ও কোনো নর্মাল পেশেন্ট না, ও একটা মার্ডার কেসে আসেনি। ওর সাথে কথা বলাটা একটুটা।
আমি জানি, কিন্তু আমি একজন সাংবাদিক, আমি কথা বলতেই পারি।
আচ্ছা ঠিক আছে, আমি ব্যবস্থা করছি।
মোজাম্মেল, আমাকে বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও, আমি সব সব বলে দেব, আমি সব স্বীকার করব।
আমাকে বলো মোজাম্মেল, বলো কি হয়েছিল?
মেয়েটার নাম রিনি, সেদিন বৃষ্টি যাচ্ছিল, রাস্তা দিয়ে যেতেছিল মেয়েটা। আমি আর সোয়াটা গাড়িতেই বসেছিলাম, একটু একটু বেশি খাওয়া হয়েছিল সেদিন। মেয়েটা আমাদের গাড়ির দিকেই আসতেছিল,
তারপর
বৃষ্টির মধ্যে আমাদের কাছে সাহায্য পেতে আসছিল। রাস্তায় কোনো গাড়ি ঘোড়া ছিল না, আমি ওর দিকে তাকাইলাম, আমাদের মাথা ঠিক ছিল না। মেয়েটাকে গাড়িতে উঠে বসতে বললাম, পুলিশের গাড়ি দেখে সে উঠলো, হাসে বসলো, আমরা গাড়িও ছাড়লাম, কিন্তু তার বাড়িতে গেলাম না।
মানে মদ খেয়ে মাতাল অবস্থায় আপনারা দুজন মিলে একটা মেয়েকে রেপ করলেন, তাই তো?
আমাদের আমাদের মাথা ঠিক ছিল না, মেয়েটা ঠিক কাছে আছে বেশি করছিল। তার কোনো আত্মীয় পুলিশের বড় অফিসার তাকে জানিয়ে দেবে বলছিল। আমরা আমরা টাকা পয়সা দিতে চাইছি মুখ বন্ধ রাখার জন্য, কিন্তু সে কিছুতেই শুনলো না। এরপর তার বলল, মেয়েটা পালা, আমি ছুরি দিয়ে গলা কেটে দিলাম, এখন সে আবার ফিরছে, তারও বাঁচে নাই, আমাকেও ছাড়বে না, ছাড়বে না।
আপনারা জানোয়ারের থেকে অধম। আপনাদের মতো গুটি কয়েক মানুষের জন্য পুরো পুলিশ ডিপার্টমেন্টের উপর মানুষ আস্থা হারিয়ে ফেলছে। আপনার স্যারকে তো একেবারেই মেরে ফেলেছে, তাহলে আপনাকেও মারতে পারতো। মারছে না কেন?
এত সহজে মারবে না, আমার যন্ত্রণা দিয়া দিয়া মারবে। আমিও অত্যাচারটা বেশি করছিলাম তো। শেষে মাসে ছিল, বলছিল কাউরে বলবে না,
তবুও যাতে মেরে না পারি। কিন্তু আমি শুনিনি,
ছুরি দেওয়া এক পথে।
আপনাদের আপনাদের এই একটা কাজের জন্য কতগুলো নিষ্পাপ জীবন নষ্ট হচ্ছে। আমার ফড়িং আমার ফড়িংয়ের যদি কিছু হয় না, আর কেউ কিছু না করুক, আমি নিজে হাতে আপনাকে খুন করব। ঘটনাটা কোথায় ঘটেছিল?
মর্গ থেকে মাইলখানিক দূরে একটা স্কুল আছে, ওই রাস্তায়।
আমি চেষ্টা করব যাতে আপনাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া যায়।
না প্লিজ প্লিজ যাও না, আমার বাইরে ফেলবে, আমাকে একা রেখে যাও না কেউ। বাঁচাও, কে আছো, বাঁচাও।
সফল সেই জায়গাতে গেল, কিন্তু ওখানে কিছুই পেল না। রাস্তার ধারে একটা ঝোপঝাড়ের মতো জায়গা আছে, ওখানে সে একটা মেয়ের ছেঁড়া রক্তাক্ত কাপড় চোপড় পেল। সে বুঝতে পারল এগুলো হয়তো রিমেরই কাপড় চোপড়, এছাড়া আর কিছুই পেল না। সে সেই কাপড়গুলো একটা ব্যাগে নিয়ে মেন্টাল অ্যাসাইলামের দিকে গেল। কিন্তু সাফরে যেতে অনেক দেরি হয়ে গিয়েছিল।
সব বুঝে দিচ্ছি তো, মারিস না আমাকে, আমারে মারিস না, মারিস না।
আমিও শাস্তি ব্যবস্থা করবো পরে। আমি আছি এখানে, কিছু হবে না তো।
এরপরও ফরিন পুরোপুরি সুস্থ হল না, তার হাত পা এখনো কেমন একটা নীল হয়ে আছে। হয়তো তখনও কিছু বাকি রয়ে গিয়েছিল। এই ঘটনার একদিন পরে হঠাৎ সে খোঁজ পেল সেই মর্গের সামনে একটা বেওয়ারিস লাশ পড়ে আছে। সে গেল লাশটা দেখতে। হ্যাঁ, এটাই রিমির লাশ। ফরিনের কম্পিউটারে সে ঠিক এই লাশের ছবিই দেখেছে। লাশের ছবি তুলে নিউজ পেপারে দেওয়া হল। রিমির বাবা মা এসে তাদের মেয়ের লাশ শনাক্ত করল, তার লাশ দাফন করা হল। সাফওয়ান এবং ফরিন দুজনেই গিয়েছিল। লাশ দাফনের পর সাফওয়ান ও জামা কাপড়গুলো পুড়িয়ে ফেলল। কাপড়গুলো যতই পুড়ছে, ফরিনের হাত পা ততই স্বাভাবিক হতে লাগল, নীল রঙও ধীরে ধীরে সরে গেল। ফরিনের মনে হল অনেক ভারী কিছু তার শরীর থেকে নেমে গেল। এতদিন তার কি হয়েছিল, সে কি করেছে কিছুই মনে করতে পারে না ফরিন। সাফওয়ানও তাকে কখনো এই বিষয় নিয়ে আর কোনোদিন কিছু বলে না। তবে তারা সময় পেলেই একসাথে যায় রিমির কবরে, এক গুচ্ছ সাদা গোলাপ নিয়ে। শুনছিলেন আজকের কুয়াশার গল্প, যার নাম অপরিচিতা। লিখেছেন আনিকা চৌধুরী প্রিয়ন্তি এই গল্পটি আপনাদের জন্য, আর নাট্যাংশ পরিচালনায় ছিলেন সাকিব ফরজানা এবং সাউন্ডে ছিলেন খন্দকার আলী। আর বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন আজকের গল্পে তাদের নামগুলো জানিয়ে দিচ্ছি এখন। সাফওয়ানের চরিত্রে ছিলেন আবি, হরিং এর চরিত্রে অভিনয় করেছেন সাকি, শম্ভুলালের চরিত্রে মঞ্জু, অসি সোহাগের চরিত্রে ছিলেন রালি, দারোগা মোজাম্মেলের চরিত্রে ছিলেন রেহান, মায়ের চরিত্রে শ্রেণীলা, সিএনজি ড্রাইভারের চরিত্রে মনির, সাইক্রেটিস্টের চরিত্রে ছিল মিতুল এবং প্রেতাত্মার কণ্ঠ দিয়েছেন প্রিয়ন্তী। এই ছিল আজকের কুয়াশার গল্পের কলাকুশলীদের নাম। আগামী সপ্তাহে কুয়াশা কুয়াশা এক্সপ্রাইজ নিয়ে আবারও হাজির হচ্ছি আমি শারমিন, ঠিক একই সময়। সেই পর্যন্ত এবিসির সঙ্গেই থাকবেন। শুভরাত্রি সবাইকে।
Exclusively on FusionBD.com.